exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোড এপিসোডে। শুরু হয়ে গেল কনফেসের টাইম এবং একেবারেই একটু অন্যরকম জেবিএসবি আমরা শুনতে পাচ্ছি। যাহা বলিব সত্য বলিবতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং কন্টিনিউয়াসলি পরিবর্তনটা আসবে। পরিবর্তনটা সম্পর্কে আপনাদেরকে আমি প্রথমেই সচেতন করতে চাই। আমরা র্যান্ডম বেসিসে তিনজন করে গেস্ট স্ট্যান্ড বাই রাখছি আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে। যারা চাইলে একযোগে অনুষ্ঠানে যিনি গল্প বলতে আসেন তাকে ভেটো দিতে পারেন, যারা চাইলে এই অনুষ্ঠানে যে কোনো মুহূর্তে তাকে প্রশ্ন করতে পারেন, তবে একের বেশি অধিক প্রশ্ন করতে পারবেন না, তবে তাদের ভেটো দেবার ক্ষমতা আছে। ভেটো বলছি আমরা এই কারণে, যদি গল্পটা ইন্টারেস্টিং না হয়, যদি তাদের কাছ থেকে মনে হয় যে গল্পটি প্রচারযোগ্য না, তারা সরাসরি ভেটো দিতে পারবেন। এবং এই তিনটি গেস্ট র্যান্ডম বেসিসে পরিবর্তন হচ্ছে, আপনারা জানেন, যেটা আমরা ফেসবুক থেকে সিলেক্ট করেছি, আমার ফেসবুক পেজটি থেকে, এবং চাইলে রেডিও থেকেও আমরা সেটা সিলেক্ট করতে পারি। ওকে, আজকে কোন তিনজন গেস্ট রয়েছে তার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার আগে কে রয়েছেন আজকে জেবিএসবির মঞ্চে, চলুন প্রথমেই জেনে নেই মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েও আজ যিনি অস্বাভাবিক জীবনযাপন করছেন, সেই মাহিন আজ আমাদের সত্য বলার মঞ্চের অতিথি। মাহিন ঘুরে বেড়াতে ভালোবাসেন, আইসক্রিম তার খুব প্রিয়। মাহিনের আশা ছিল তিনি খুব বড় একজন আইনজীবী হবেন, অথচ নিজেকে জড়িয়ে ফেলেছেন তিনটি খুনের ঘটনার সঙ্গে। কিভাবে এমন ঘটল তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম যে মাহিন খান আজকে জেবিএসবিতে, এবং আজকের জেবিএসবিটা অত্যন্ত সেন্সিটিভ, কারণ মঞ্জুর আপনাদেরকে একটু আগেই বলেই দিয়েছে যে সে একজন দুর্ধর্ষ খুনি এবং তিনজনকে খুন করে আজকে সে জেবিএসবিতে নিজের নাম পরিচয় কোনো কিছু গোপন না করেই সে আজকে কনফেস করতে যাচ্ছে লাখ লাখ জনতার সামনে। তার মুখোমুখি হবার আগে আমাদের মুখোমুখি যে তিনজন গেস্ট রয়েছে তাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। স্ট্যান্ড বাই রয়েছেন আমার সঙ্গে, বাই দ্য ওয়ে প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন এবং পরিচয়টা বলেন।
হ্যালো, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।
ওকে, দেন আপনি বলেন।
আমি সোহাগ বলছিলাম, তেজগাঁও কলেজ থেকে।
ওকে, আপনার?
আমি সাব্বির, সরকারি বাংলা কলেজ।
ফাইন, আমরা জানলাম যে এই তিনজন রয়েছে আমাদের সঙ্গে, যারা যে কোনো মুহূর্তে চাইলে আমাদের অনুষ্ঠানে একসাথে ভেটো দিতে পারেন। ভেটো দেওয়ার ক্ষমতা তাদের হাতে আছে এবং একই সাথে তারা তিনজন প্রত্যেকে একটি একটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার সুযোগ পাবেন আমাদের গেস্টকে, কিংবা চাইলে আমাকেও করতে পারেন। তারা থাকছেন স্ট্যান্ড বাই এবং একই সাথে থাকছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি পুরো অনুষ্ঠান শুনে তার মূল্যবান মতামত প্রদান করেন। তাজুল ইসলাম, আপনাকে আরো একবার স্মরণ করছি। জি, অনেক ধন্যবাদ। আজকে মাহিন প্রথমে ইন্ট্রোডাকশন দিয়েছি আমরা, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এভাবে বলার জন্য, শুধু আমাদের শ্রোতাদের যাতে আগ্রহ ধরে থাকতে পারি আমরা এবং তারা যাতে শোনে বিষয়টি, যে কারণে এইভাবে বলা হয়েছে এবং খুব সেন্সিটিভ একটি বিষয়। আশা করছি আপনার মূল্যবান মতামত আমরা পাবো এই বিষয়ে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। তবে সবার আগে আমি মাহিনকে যে প্রশ্নটি করতে চাই, যে মাহিন, আমি আপনাকে যখন আমাদের রেডিও স্টেশনে পাই, আপনি রাতের বেলা এসেছিলেন এবং সেই সময় ছিল গত বুধবারের ঘটনা আমি বলছি, ওই সময়টাতে আপনি এসে রেডিও স্টেশনে সরাসরি আমার সঙ্গে কথা বলেন, আপনি রেডিওতে ফোনও করেছেন, হয়তো আমি আপনাকে রিসিভ করতে পারিনি। আপনি চিটাগং থেকে এসেছেন এবং আপনার ঢাকাতে কোনো আত্মীয় স্বজন কেউ নেই। আমি আপনার স্টোরিটা শোনার পরে বলেছিলাম যে আমি আপনাকে আজকে ফ্লোর দিতে পারবো না, আপনাকে রবিবারে আসতে হবে, রাতের বেলা আপনাকে সরাসরি আমাদের লিসনারদের সঙ্গে কথা বলতে হবে। এবং এই দিন এতদিন পর্যন্ত আপনি ঢাকা শহরে কোন এক এটিএম বুথের সিকিউরিটি গার্ডের সঙ্গে থেকে আপনি আপনার গল্পটা বলতে যাচ্ছেন। অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, যে গল্পটা বলতে এসছে সে একজন দুর্ধর্ষ খুনি, তিনটা মার্ডার সে করেছে। আমি এই সবকিছু মিলিয়ে আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে নিশ্চয়ই বিবেকের তাড়না বোধ থেকে আজকের এই লাখ লাখ জনতার সামনে আপনি কনফেস করছেন, আপনার বিবেকটি কিভাবে জাগলো?
আমার বিবেক জেগেছে যখন আমি নিজেকে বুঝতে পারি, যখন আমি ঘুমাতে পারি না রাতে, এগুলো যখন আমি ঘুমাতে যাই তখন এগুলো আমার চোখের সামনে আসে, দেন ফাইনালি এগুলো আমার কানের কাছে কিরকম যেন বাজে উঠে।
এটা কি আপনার খুব সম্প্রতি হচ্ছে নাকি অনেক আগে থেকেই হচ্ছে?
এটা আমার
তিন থেকে চার বছর যাবত এরকম হচ্ছে। তো আপনি মনে করছেন আপনি জেবিএসবিতে এসে এটা কনফেস করলে আপনার বিবেক বোধের জায়গা থেকে কিছুটা হলো আপনি হালকা হবেন, তাই কি? প্রিয় শ্রোতা, আসলেই হালকা হবে কি হবে না সেটা নির্ধারণ করবে সময়, তবে আমরা আপনাদের সামনে রিভিল করতে চাই এই দুর্ধর্ষ খুনিকে, যে আজকে নিজ মুখে স্বীকার করতে যাচ্ছে কি তার জীবনের অপরাধ। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব, খুন কিভাবে হয়েছে সেটা জানব এবং তার পরিণতি কি সেটাও জানব। শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি শুরু করেন, দিল খুলে বলেন আপনার যা বলার আছে ছোটবেলা থেকে শুনতে চাই।
কিবরা ভাই, আমি আপনার অনুষ্ঠান অনেকদিন যাবত শুনি, হ্যালো ক্লোজ আপ নাইট, যা বলব সত্য বলব এগুলো আমি শুনি। যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমরা তিন ভাই, আমি দুই নম্বর, আমার মা বাবার কাছে কখন আমি ভালোবাসা দেন, যেটা মা বাবার একটা ছেলের প্রতি আগ্রহ বা তার বেবি আমি, সেটা আমি পাইনি। দেন আমি যখন ক্লাস নাইনে উঠি তখন একটু আমার পরীক্ষাটা রেজাল্ট ভালো হয়।
একটু আপনাকে থামাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা একটু শৈশবটা একটু আপনার কাছ থেকে ডিটেইল জানতে চাইবো, আপনার বাবা কি করতেন?
আমার বাবা একজন বিজনেসম্যান ছিল।
বাবা বিজনেসম্যান ছিল? ওকে, কিসের বিজনেস করতো?
সেটা তার বাইকের বিজনেস ছিল, ওনারই শোরুম ছিল, বাইকের
শোরুম ছিল। ওকে, ওটা কি এখনো আছে চিটাগং এ?
এটা চিটাগং না, আমার বাড়ি উত্তরাতে, কিন্তু চিটাগং আমি সেটিং নিয়েছিলাম।
আচ্ছা, বাড়ি আপনার কোথায়?
বাড়ি আমার উত্তরাতে,
ঢাকার উত্তরা?
জি,
ঢাকার উত্তরাতে। আপনার বাবার শোরুম কোথায় ছিল?
আমার বাবার শোরুম উত্তরাতেই ছিল।
উত্তরাতে ছিল, এখন আছে?
এখনো নেই।
এখন আর নেই। ওকে, কয় ভাই বোন ছিলেন আপনার?
তিন ভাই এক বোন।
আপনি বড় সবার?
আমি দুই নম্বর।
আপনার বড় কে?
আমার বড় ভাই আছে, একজন
ভাই আছে। আচ্ছা, তারপর আপনি সেকেন্ড, তারপর হচ্ছে আপনার বোন,
তারপর আমার ছোট ভাই।
ছোট ভাই, আপনার বোন কত নম্বরে?
আমার বোন আমার পরে।
ঠিক আছে, তো ছোটবেলায় কিভাবে বড় হয়েছেন আমি একটু শুনতে চাই, মানে হঠাৎ করে ক্লাস নাইন না, আমি একটু ক্লাস নাইনের আগে, যেহেতু আপনার চোদ্দ বছর বয়স, এই চোদ্দ বছর বয়স সম্পর্কে আমি একটু জানতে চাই।
চোদ্দ বছর বয়সে যখন আমি আট দশটা ছেলে যেভাবে বড় হয় সেভাবে আমি বড় হয়েছি। দেন আমি তিন ভাই বোনের ভিতরে যেটা আমার বড় ভাই, যেটা আমার বাবার কাছে যখন যার যা চাহিদা সেটা পাইতো, দেন আমি আমার বাবার কাছে তখন তার বেবি হিসাবে যে আদরটা সেটা পাইতাম না।
আপনি পেতেন না?
আমি পেতাম না।
কেন আপনার এটা মনে হতো আপনি পেতেন না, মানে কি কারণে আপনি মনে করলেন এটা? আপনার বাবা কিভাবে আপনার সঙ্গে ইনজাস্টিস করতো?
আমার বাবা, আমি এক্সাম্পল মনে করতাম, যখন আমার বাবার কাছে যেটা চাইতাম দেন সে বলতো নাই, যখন আমার ভাই চাইতো সাথে সাথে দিত, দেন আমি চাইলে তুই কি করিস, বিভিন্ন রকম আমাকে কোশ্চেন করে।
এটা কেন হতো?
এটা কেন হতো আমি আমার মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি, এটা হবে? এটা আমি নিজেও জানি না, কিন্তু আমার মাও আমার প্রতি ততটা আগ্রহ নেয়নি। তো ওই জিদে আমি বলেছিলাম যে বাবার কাছ থেকে, আমি একদিন বলেছিলাম যে বাবা তুমি যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছ এটা ভুল, আর আমি আমার ইচ্ছা যদি আমি ভালো থাকি আমি একজন লয়ার হব, তোমার সামনে দাঁড়াবো আমি।
এটা কি কোন ক্লাসে থাকতে বলেছিলেন?
যখন আমি ক্লাস এইটে,
ক্লাস এইটে পড়ি। আচ্ছা, তো আপনার মা এই প্রশ্ন করলে কি উত্তর দিত?
আমার মা বলতো যে তুই কিভাবে লয়ার হবি, দেন তুই যেদিন লয়ার হবি সেদিন আমাকে।
আপনার মাও কি একই সাথে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করতো?
জি।
কেন করতো, মানে কোনো বিশেষ কোনো কারণ ছিল? আপনার বড় ভাই কি এই যে এত অ্যাটেনশন পেত আপনার বাবা মায়ের, এর পিছনে কি অন্য কোনো কারণ ছিল?
অন্য কারণ তাদের পার্সোনালিটি ছিল কিনা তা আমি জানি না।
ওকে,
তো তখন আমি ক্লাস এইটে পড়ি, এক সময় আমার বড় ভাইকে আমার বাবা একটা বাইক দেয়।
বড় ভাই তখন কোন ক্লাসে?
বড় ভাই তখন নিউ টেনে।
ওকে,
বড় ভাইকে একটা বাইক দেয়, তখন আমার বাবাকে বলি, বাবা তুমি তো আমার ভাইয়াকে একটা বাইক দিছো, দেন আমাকে একটা বাইসাইকেল দাও, আমি বেশি কিছু চাই। আমার বাবা ফিডব্যাক দেয় যে তোর বাইসাইকেল দরকার নেই, তুই হেঁটেই যেতে পারবি। তখন আমার বাবাকে বললাম, বাবা আমিও তো তোমার ছেলে। আমার বাবা তখন ফিডব্যাক দেয় যে তুই আমার ছেলে হিসুস, তার তুই কি এটা তোর বড় ভাই যেটা পাওয়ার ইচ্ছা সেটা আমি দিতে পারি, কিন্তু তোর পড়ালেখার খরচ এটা আমি দিতে পারি, কিন্তু এর বাইরে তুই কিছু করতে পারবি না,
কিছু পাবি না, এটা বলতো।
পাবি না, হ্যাঁ। আমি বললাম, বাবা কেন, আমি তো তোমার ছেলে, আমি কি তোমার ঘরে যখন আমি শ্রেষ্ঠ আমাকে যেহেতু পাঠাইছে, দেন এইটা কি আমার সবচেয়ে দোষ ছিল নাকি? আমার বাবা তখন উত্তর দিত না এই কথাটা যখন আমি মাঝে মাঝে প্রশ্ন করতাম।
ওকে ওকে,
তখন আমার এরকম সিচুয়েশনে ছিলাম যে দেন একটা ছেলে এরকম জায়গাতে যে কোনো ছেলে ক্লিয়ার হতে বেশিক্ষণ লাগে না, দেন আমি সেই জায়গাটা জিত ধরে রাখছিলাম যে আমি একদিন বাবার সামনে আমি একদিন লয়ার হয়ে দাঁড়াবো, যে বাংলাদেশের সব মানুষ যাতে আমাকে চিনে, তাকে আমার নামের উপরে যাতে সম্মান করে। দেন আমি কোনো আমার মেয়েদের সাথে অ্যাফেয়ার ছিল না। দেন যখন আমি ক্লাস নাইনে উঠি, তখন একটা দীপা নামে এক মেয়ের সাথে আমার রিলেশন হয়, মানে একসঙ্গে ওরা পাঁচ বান্ধবী, ওর সাথে বাজি লাগছে যে ওরা একজন একদিন ডিসেম্বরে, এটা 16 ডিসেম্বর, আমাকে প্রপোজ করে একসঙ্গে পাঁচজন।
একটু থামাচ্ছি আপনাকে, দীপা নামের একটা মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়, পরিচয়টা কিভাবে হলো?
এটা স্কুল থেকে,
মানে আপনার ক্লাসমেট ছিল সে?
জি,
একই সাথে পড়াশোনা করতো,
একই সাথে পড়াশোনা করতো,
একই সাথে।
কিন্তু আমি স্কুলে গেলে কোনো মেয়েদের সাথে কথা বলতাম না।
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন আমি নাইনে উঠেছি।
ক্লাস নাইনে উঠেছেন, কোন স্কুলে ছিলেন?
এটা আমাদের উত্তরাতে হাই স্কুল। তারপর যখন আমি নাইনে উঠি, আমি আগের থেকে মেয়েদের সাথে, আমি কোন আছে না একটা ছেলের চাহিদা মেয়েদের সাথে বসি মিশি, এটা আমার ছিল না। আমার জিদ ছিল যে আমি পড়ালেখা করব। যখন আমি,
কি নাম ছিল মেয়েটার?
দীপা।
হ্যাঁ, ওকে।
যখন ওরা মানে একদিন ওরা বাজি ধরে যে মাহিন তো স্কুলে আসে, কোনো মেয়েদের সাথে কথা বলতে দেখি না, কে তোরা প্রপোজ করতে পারবি, মানে এটা আমি পরে জানতে।
দীপার ফ্রেন্ডরা মিলে বাজি ধরেছে?
আচ্ছা। তারপর দীপা বলে আমি পারবো। তারপর আরেকটা মেয়ে ছিল, তার নাম ছিল রুমি, তারও সেও বলে আমি পারবো।
আপনাদের ক্লাসমেট সবাই?
হ্যাঁ, ক্লাসমেট। তো 16 ডিসেম্বরে আমাকে পাঁচজন মেয়ে প্রপোজ করে আলাদা আলাদা ভাবে।
16 ডিসেম্বরে পাঁচজন মেয়ে আপনাকে প্রপোজ করে?
প্রপোজ করে।
ওকে।
একজনের নাম ছিল রুমি, দীপা, রিপা, শিবলী আর আখি।
ওকে।
তারা মানে দুজন করেছিল সকালে 5-10 মিনিট আগে পিছিয়ে, কিন্তু কেউ জানতো না, কেউটা কেউ জানতো না যে আমাকে প্রপোজ করেছিল। তাদেরকে আমি না ফিডব্যাক দিছিলাম না, কারণ আমার এগুলো আমার কাছে কখনো ভালো লাগতো না। দেন কেন ভালো লাগতো না, প্রেম এটা আমার মাথায় কখনো নেই, কারণ আমার একটাই জিত ছিল যে আমার বাবা আমার কাছে এতটা লাঞ্ছনা পাইতেছি আমি, সেটা আমি আমার বাবা মাকে আমি একদিন দেখা দেবো, এটা আমার মাথায় জিত ছিল। দেন ওই মেয়েটা একটা আমার কথা বলল, দীপা যে মেয়েটা, যে তুমি তো কাপুরুষ, যারা পুরুষ তারা মেয়েদের সাথে অ্যাফেয়ার করে, বিভিন্ন সাথে জড়িত থাকে, কাপুরুষ বলে। পরে আমি তাকে ফিডব্যাক দিই যে কাপুরুষ যাই বলো, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা আমার অ্যাফেয়ারে যাওয়া সম্ভব না, এটা আমার সময় না। দেন ওখানে তার সাথে আমি শেষ করে দিছি। তো ফাইন, একদিন যখন আমি আবার স্কুলে যাই, সে মেয়েটা কি করলো, সে ট্যাবলেট খেলো কতগুলো, ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছে। তারপর আমার বাসায় খবর যাই, রুমি নামে যে মেয়েটা ছিল ও আমাকে যা বলে যে দীপা এরকম এরকম করছে, ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছে।
ওকে, হ্যাঁ, আপনি আপনার নামটা বলে প্রশ্নটা করুন।
হ্যাঁ, আমি অয়ন।
জি,
আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েটি তো আপনাকে বাজি ধরে প্রপোজ করলো, তাহলে পরে কেন আবার এগ্রি না করার কারণে মেয়েটি সুইসাইড করতে যাবে? তো এই বিষয়টা আমার কাছে কেমন যেন অবিশ্বাস্য লাগছে আর কি।
ফাইন, ও যে প্রশ্নটা আপনাকে করেছে আমাদের লিসনার, যিনি এখন স্টুডিওতে আমার সঙ্গে স্ট্যান্ড বাই আছেন, এটা আমারও প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, যে আসলে এই বিষয়টা বিশ্বাসযোগ্য হচ্ছে না, কারণ তারা তো বাজি ধরে একসাথে পাঁচজন প্রপোজ করেছে, ফ্রেন্ডের সাথে বাজি ধরে, সে মেয়েটাকে আপনি এগ্রি না করলে তারা তো আসলে এটা নিয়ে সিরিয়াস হওয়ার বিষয়ই না, সেক্ষেত্রে তারা কেন সুইসাইড, মানে সে কেন মানে সুইসাইড করতে যাবে? রাইট,
সে সুইসাইড করতে যাবে কেন, যখন আমি জানতে পারি সে আমাকে ক্লাস 8 থেকে পছন্দ করে, দেন সে আমাকে অনেকদিন ধরে পছন্দ করে, এটা শেয়ার পরে জানতে পারি আমি। কেঁদে দিয়ে বলে যে মাহিন আমি তোমাকে চাই। পরে বললাম দীপা, হ্যাঁ, আমি তখন ওকে হ্যাঁ বলে দিলাম। পরে আমি শেয়ার করলাম ওকে আমার কথাগুলো, ও আমাকে ওয়াদা করেছিল যে হ্যাঁ আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আমিও তোমাকে উৎসাহ দিতে চাই, তুমি যাতে লয়ার হয়ে তোমার বাবা মার সামনে দাঁড়াতে পারো। আমি ওকে
বাই দ্য ওয়ে, আমরা এখানে দু তিনটা জিনিস একটু নোট রাখবো প্রিয় শ্রোতা, সরি ফর দ্য ইন্টারাপ্ট, বিকজ ব্যাপারটা খুব বেশি সিরিয়াস না, কিন্তু এতটা সিরিয়াসলিও নিচ্ছে, সেই জায়গাটি থেকে আমাদের মনে আসলে প্রশ্ন আসতে পারে। সিরিয়াস অন দ্যাট পয়েন্ট যে পরিবারে এই ধরনের একটা আচরণের মধ্যে ইমিডিয়েট সন্তান খুব কষ্ট পাচ্ছে এবং সেটাকে জীবনের চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছে, এরকম ঘটনা কিন্তু বিরল নয় এবং এই প্রেক্ষাপটে অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। সুতরাং এই বিষয়টিকে যারা খুব বেশি হেলাফেলা করে দেখছেন তাদের জায়গাটি থেকে আমরা বলবো যে লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট, বা বিষয়টাকে এত হেলাফেলা করে নিয়ে স্টোরিটাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই, আমরা একটু সামনে আগাতে চাই। বলুন তারপর।
তারপর রুমি নামের যে মেয়েটা, সে একটু মানে চোখের পানি কিরকম টলমলো যখন দীপার সাথে আমার রিলেশন হয়ে যায়।
মানে রুমিও আপনাকে পছন্দ করতো?
হ্যাঁ, সেটা আমি জানি না, সেও নাকি আমাকে ক্লাস এইট থেকে পছন্দ করতো।
আচ্ছা,
তখন সে আমাকে একদিন বলে, মাহিন কেঁদে দিচ্ছে। তখন আমি বলি, দেখো আমার জীবনে তো একজন আসছে, দেন তুমি আমার ফ্রেন্ড হিসাবে থাকতে পারবে। তখন সে বললো যে হ্যাঁ, আমি তোমার ফ্রেন্ড হিসাবে থাকতে চাই। ওকে ফাইন। তখন এভাবে কাটতে থাকলো। তো একদিন হুট করে দীপা, আমার গার্লফ্রেন্ড, ওকে নিয়ে যখন আমি স্কুলে ঢুকতেছি, তখন সবাই জেনে গেল, স্কুলের টিচার থেকে শুরু করে সবাই জেনে গেল। জানার পরে তখন ওকে নিয়ে আমি স্কুলে ঢুকতেছি, একটা ছেলে আসছিল খুব পাওয়ারফুল, মানে ওর বাবা খুব পাওয়ারফুল ছিল, ছেলেটার নাম ছিল রাকিব। তো দীপাকে একদিন সেলফি তুলছে আর কি ফোনে।
জি,
পরে আমাকে বললো, মাহিন এরকম রাকিব নামে একটা ছেলে আসছে, ও আমার ফোনে সেলফি তুলছে। আমি কি, এটা হতে পারে স্বাভাবিক একটা স্কুল যেহেতু?
দীপা?
হ্যাঁ, দীপা।
ওকে।
তখন আমি বললাম, এটা ফ্রেন্ড হিসেবে তুলতেই পারে স্বাভাবিক, যেহেতু স্কুল ভর্তি হয়েছে। আমি ততটাই নিইনি, মাইন্ডটা নিইনি। তো একদিন যখন আবার ও একা একা স্কুল আসছিল দীপা, তখন আমি সেদিন আসিনি, সেদিন আমার অসুস্থ ছিল।
জি,
আমি খুব জ্বর হয়েছিল। তো রাস্তা ওকে আটকেছে দীপাকে,
ওকে,
ওই রাকিব নামের ছেলেটা আটকে বলে যে আমি তোমাকে ভালোবাসি।
আপনাদের ক্লাসমেট ছিল?
হ্যাঁ।
ওকে।
তখন ও বলল যে দেখো, মাহিন মাহিন ওর সাথে আমার রিলেশন আছে। তখন রাকিব বলল, না ওর সাথে রিলেশন যদি করতে চাও আমি ওকে মেরে ফেলবো, মানে দীপাকে বলছে ওই ছেলেটা।
ওকে।
তখন দীপা বলল, যদি এত সাহস থাকে ওর গায়ে হাত দিয়ে দেখাও তুমি,
মানে আপনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে।
হ্যাঁ।
ওকে।
পরে দীপা এই ফিডব্যাকটা দিয়ে চলে যায়। তখন দীপা আমাকে বলে, তখন ফোন বের হয়েছি কিন্তু আমি ফোন নিইনি, তখন আমার ফোন ছিল না। তো ওই দীপা আমাকে একটা ফোন গিফট করে ফার্স্ট, ওর ফ্যামিলিও ভালো ছিল, আমাদের থেকে যেহেতু একটু মিডল ক্লাস ছিল, মতো মতো পরিবার, তবু ভালো ছিল। তো আমাকে একটা ফোন গিফট করে ওদিনই, যেদিন ওকে ওই ছেলেটা রাস্তা আটকেছে ওদিন রাত্রে।
ওকে।
তখন আমাকে বলে এরকম, তখন ওই ছেলেটা, আমি যখন স্কুলে যাই, রাকিব নামের যে ছেলেটা, কিছু ছেলে পেলে নিয়ে আমাকে মারধর করলো।
আচ্ছা,
স্কুলে। তো ফার্স্টে আমি তাদেরকে কিছু বলিনি যে ভাই কেন মারধর করছো। তখন দীপা,
আমি বিষয়টা জানতেন আগে থেকে যে কেন এরকম হচ্ছে।
হ্যাঁ।
ওকে।
পরে আমি তাকে তবুও প্রশ্ন করি যে ভাই কেন মারধর করছো আমাকে। ও বলে যে দীপাকে ছেড়ে দিতে। আমি ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। পরে আমাকে খুব মারে, তখন আমি হসপিটালে ভর্তি হই, আমাকে ভর্তি করায়। তখন দীপা যা বলে যে আমি এরকম এক ছেলের সাথে রিলেশন করছি যে মানুষের মার খাতে জানে, সে দিতে জানে না, তুমি আসলে ছেলে নামে কলঙ্কিত, সে আমাকে বলল। তখন আমি তাকে কিছু বলিনি। পরে আমি বলছি, দীপা এটা যদি তুমি বলো, এর থেকে কষ্ট আমার কিছু নেই জীবনে। তখন সে কেঁদে দিয়ে বলো যে আমি চাই এই ফিডব্যাকটা তুমি আবার তাদেরকে দিয়ে আসো,
মানে যে কোনো ভাবে হোক এই মারের বদলা তুমি নাও,
তুমি নাও।
ওকে।
তখন আমি কখনোই ড্রাগস স্মোকিং নিতাম না, ওদিন আমি খুব টেনশনে ছিলাম, ও বারবার একই কথা বলে যাচ্ছিল আমাকে ফোনে যে এই ফিডব্যাক যেদিন দিতে পারবে সেদিন আমি দীপা তোমার সামনে এসে দাঁড়াবো। তো আমি ওদিন, টিবরিয়া ভাই যদি বিশ্বাস করেন, বলবো আমি ওই দিনটাতে কখনো আমি স্মোকিং খাইনি, আমি স্মোকিং করছি সারাদিনে 5 প্যাকেট ওই দিনে। পরে পরে আমি বমি করে দিছি অলরেডি, বমি করে দিয়ে তখন আমি কিছুটা অসুস্থ ছিলাম রাত্রে এই ঘটনাটা। তখন আমি আমার এক ফ্রেন্ড তিনজন আমরা গেলাম, ওরা ছিল 13 জন, আমরা যে স্কুলে পড়তাম স্কুলের সামনে দাঁড়া ছিল, একটা বাইক ছিল আমার এক ফ্রেন্ডের, নিয়ে গেলাম। আমার সাথে আমার হাতে একটা হকি স্টিক ছিল, যাই আমার মাথায় কোনো কিছু ছিল না, তাদেরকে আমি পিটাই খুব, যে ছেলেটা আমাকে মারছিল ওই ছেলেটা খুব বেধরাবে পিটাই। আমরা তিনজন মিলে 14টা ছেলেকে পিটাই।
তিনজন মিলে আপনারা 14টা ছেলেকে পিটান?
পিটাই। আমাদের হাতে হকি স্টিক ছিল, আমাদের তিন ফ্রেন্ডের হাতে, তাদেরকে খুব পিটাই। যে ছেলেটা আমাকে মারছিল ওই ছেলেটার হাত ভেঙে গেছিল, আমি যে বাড়ি দিছিলাম তার হাতটা 3 খণ্ড হয়ে গেছিল এক বাড়িতে, ডান হাত।
এটা কোন ক্লাসে থাকা অবস্থায়?
এটা তখন ক্লাস 9।
প্রিয় প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। স্ট্যান্ড বাই রয়েছেন আমাদের তিনজন লিসনার, অলরেডি একজন কোশ্চেন করে ফেলেছেন, আরও দুজন আছেন, তারা অপেক্ষা করছেন কোন এক মুখ্য মুহূর্তের জন্য যখন হয়তো কোশ্চেন করবেন, এবং তাদের হাতে ক্ষমতা দেওয়া আছে, তারা চাইলে পারস্পরিক ডিসকাশন করে পারস্পরিক মতামত নিয়ে আমাদের গেস্ট যিনি আছেন তার বলার ক্ষমতা ক্ষুণ্ণ করতে পারেন, তাকে থামিয়ে দিতে পারেন যদি তারা মনে করেন যে আজকের এই স্টোরিটি বোরিং কিংবা আজকের এই স্টোরিটি আপনাদের শোনার যোগ্য নয়। এটি এই প্রথম কোন একটা, মানে আমি বলতে পারি রেডিওতে সরাসরি লিসনারের একেবারে স্টুডিও পার্টিসিপেশনে কোন অনুষ্ঠানের একদম গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাওয়া। যাহা বলিব সত্য বলিব বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, দিনকে দিন এটার চেহারা পাল্টে যাবে এবং কনফেসের জায়গাটি আরো বেশি মজবুত হবে। কনফেসের জায়গাটিতে তিনজনের যেরকম ভেটো দেবার ক্ষমতা আছে, ঠিক একইভাবে ভেটো দেবার ক্ষমতা আছে আপনাদেরও। যদি কোনো বিষয় আমাদের কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়, সরাসরি আমরা আপনাদেরকে SMS পোলের আহ্বান করব, আপনারা সেখানে ভোট প্রদান করতে পারবেন। এই ফাঁকে একটু বলতে চাই, জীবনের গল্প পার্ট 3 বইটি এবারের বইমেলাতে পাওয়া যাবে। যারা অ্যাডভান্স বইটি পেতে চান, সংগ্রহ করতে চান, তারা ফোন করুন rokomari.com এর 16297 এই নাম্বারে। আমি আরো একবার বলছি 16297 এই নাম্বারে। খুবই লিমিটেড সংখ্যক বই বাজারে আসছে, দ্রুত অর্ডার দিন যদি আপনি সংগ্রহ করতে চান। 16297। আমি 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। আজকের এই গেস্টকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। যদি কেউ এখানে স্টুডিওতে গেস্ট হিসেবে আসতে চান, তাহলে আপনি আমাকে ইনবক্স করবেন কিংবা আমার ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rjkibria.com, rj-kibria.com, দ্যাট ইজ rjkibria.com। ওই পেজে গিয়ে লেস টক নামে একটা সেকশন আছে, ওখান থেকে আপনি চাইলে আমাকে SMS করতে পারেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পরে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে এখানে কনফেস করছে মাহিন। যদি আপনি কনফেস করতে চান, ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। কথা না বাড়িয়ে আবারও ফ্লোর দিচ্ছি মাহিনকে। ওকে মাহিন, আমরা যেখানটাই ছিলাম, আপনি বেধড়ক পেটালেন আপনার রাকিব নামের ছেলেটাকে এবং পিটি আপনি হাত তিন খণ্ড করে দিয়েছেন। অ্যাকর্ডিং টু ইয়োর ভয়েস বলুন, তারপর?
তারপর যখন পিটায় তাকে তিন খণ্ড হাত করে দিই আমি, তখন আমার এক ছোট ভাই, আমার এক বেদ ছোট, একটা পিস্তল নিয়ে আসে 6 রাউন্ডের, আমি জানি না। তখন ওই তিনটা গুলি করে, তিনজনের হাত, একজনের হাতে লাগে আরেকজনের পায়ে।
ওকে,
লাগার পরে তারা ওই ছেলের বাবা মা, যাকে আমি পিটাই, আর যারা আহত হয়েছে গুলিতে, তারা সবাই মিলে যে আমাকে একটা অ্যাটেম্প টু মার্ডারের মামলা দেয়, ফার্স্ট মামলা। তখন
কত সালে এটা?
এটা 2006।
ক্লাস 9 এ পড়েন যখন আপনি, সেই সময়ে আপনি প্রথম একটা মার্ডার কেসের আসামি হলেন। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শ্রোতা, ওর ফ্যামিলিতে অ্যাকসেপ্টেন্সের অবস্থা কিন্তু খুব নাজুক ছিল। এই অবস্থায় ও একটা মার্ডার কেসের আসামি হয়েছে, আপনি বুঝতেই পাচ্ছেন যে ওর অবস্থাটা কোন দিকে যাচ্ছে, বলুন। তারপর?
তারপর যখন আমাকে ওই মামলাটা দেয়, মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, তখন স্কুলের টিচার, ওনারা সবাই আমার মিলে আমার পক্ষে হয়ে কথা বলে থানায়, যে ছেলেটাকে আগে ওরা হিট করছে, তারপর ছেলেটা হিট করছে। তখন ওই মামলাটা নর্মালি হয়ে যায়, তখন সেটা নিয়ে বাড়াবাড়ি।
কিন্তু মামলা হওয়ার পর আপনার ফ্যামিলিতে রিয়াকশন কি হয়? আপনার বাবা মা আপনাকে কিভাবে ট্রিট করে? কি হচ্ছিল ওই সময়টাতে?
তখন
করছিলেন,
তখন আমার বাবা বলে যে আমার ঘর থেকে একটা ক্লিয়ার নামে একটা ছেলে জন্ম নিয়েছে, যে ছেলেটা মাই। তখন 3 দিন আমি ওদিন আমি ভাত খাইতে পাইনি, আমাকে খেতে দেয়নি আমার বাবা।
ওই সময়টা গার্লফ্রেন্ডের রেসপন্স কি ছিল?
আমার গার্লফ্রেন্ড তখন রেসপন্স দিছে, তখন সে বলছে এই আমার মাহিন, যে মায়ের ফিডব্যাক দিয়ে আসছো তুমি। তখন
ও আপনাকে সাবাস দিয়েছে?
হ্যাঁ। তখন যখন জানতে পারে ও আমি 3 দিন ধরে খাই না, আমি কাউকে বলিও না, আমার ফ্রেন্ড কেউ জানে না, যখন ও আমাকে দেখে বুঝতে পারছে মনে হয়, তখন ও আমাকে জড়া ধরা কেঁদে দেয়। এটা ছিল আপনার উত্তরাতে স্কুলের সামনে একদম ওপেন রাস্তাতে।
বাই দ্য ওয়ে আরেকজন লিসনাররা একটু আগে বেল বাজিয়েছেন, আমি তার কথা শুনতে চাই।
সোহাগ বলছি, কিবরিয়া ভাই, আমি বলতে যাচ্ছিলাম যে পুরো স্টোরিটাই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার মনে হয় একটা SMS পোল যদি করেন, মানে একটা SMS পোল আহ্বান করা উচিত।
ওকে, আপনি যেটা বলছেন যে আপনার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে, পুরো বিষয়টাই ওর বলার জায়গাটা ততটা স্ট্রেংথ না, এবং সেজন্য আপনি আমাকে অনুরোধ করছেন একটা SMS পোল আহ্বান করার জন্য, ফাইন, ডিউ টু ইউর রেসপেক্ট স্যার, আই উইল কল অফকোর্স অ্যান SMS পোল। আমার মনে হয় যে কিছু বিষয় খুব কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, যে আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম যে একটা গুলি খাওয়া বা একটা গুলি খাওয়া ঠিক না, গুলির পরে একটা কেসে জড়িয়ে যাওয়া, খুব স্বাভাবিকভাবে সেটাতে বের হয়ে আসা, ফ্যামিলি থেকে খুব স্ট্রং রিয়াকশন না হওয়া, সবকিছু মিলিয়ে একটা ধোঁয়াশার জন্ম হয়েছে। আপনারা কি মনে করেন, লাখ লাখ শ্রোতা যারা শুনছেন, ও কি আসলে যেটা বলছে সেটাকে বিশ্বাসযোগ্য করা যায়, এবং অন দ্য বেসিস অফ হিজ স্পিচ আমরা কি ওকে আরো সামনে যাওয়ার সুযোগ দিব কি না, মানে ওকে বলার সুযোগ দিব নাকি দিব না? আপনারা যদি মনে করেন যে ওকে বলার সুযোগ দেয়া যায় তাহলে আপনারা লিখবেন ইয়েস, আপনারা যদি মনে করেন যে বলার সুযোগ দেওয়া উচিত না কারণ যেটা বলছে সেটা বিশ্বাসযোগ্য না, তাহলে আপনারা লিখবেন নো। আমরা কিন্তু প্রথমেই অনুষ্ঠানে বলে নিয়েছি যে ও কিন্তু তিনটা খুনের আসামি, এবং একটা খুনের ঘটনা এখন পর্যন্ত ও রিভিল করেনি, সেটা হয়তো বা সামনে হবে, কিন্তু আপনারা আসলে শুনতে চান কিনা। যদি আপনারা মনে করেন যে ওকে সুযোগ দেওয়া উচিত, তাহলে প্রথমে লিখবেন ABC, SMS করতে হবে আমাদেরকে সেলফোনে গিয়ে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 এই নাম্বারে। আমি আবারও বলছি 2221 এই নাম্বারে। মাহিন, কম্পিউটারের কাছ থেকে আমরা একটু পরেই জানবো যে কত পার্সেন্ট লোক ইয়েস বলেছে, কত পার্সেন্ট নো বলেছে, তবে তার আগে আমরা আরো খানিকক্ষণ, যেহেতু সময় লাগবে আমাদের, আমরা আপনাকে সুযোগ দিতে চাই। ফাইন, ডিফাইন ইউর সেলফ। আপনি যে জায়গাটাই ছিলেন যে ওই সময় আপনার গার্লফ্রেন্ড আপনাকে প্রশংসা করলো, কিন্তু পরিবারের বাবা বললো যে আসলে আমার পরিবারে একজন খুনি জন্ম নিয়েছে, যেভাবে আপনাকে ট্রিট করছিল, মামলা থেকে অব্যাহতি পেলেন কিভাবে?
মামলা থেকে অব্যাহতি পাইনি, তখন চলছিল মামলা। আমাকে যখন প্রশাসন আসে ধরে নিতে, তখন আমার টিচার, স্কুলের যারা ছিল সবাই আমাকে সাপোর্ট দিয়েছে, দেন আমার কাজিনরা কেউ সাপোর্ট দেয়নি আমাকে।
আচ্ছা,
তারা বলে যে এরকম ছেলে ধরে নিয়ে শাস্তি দেওয়া ভালো। তখন তাদের জন্য আমি কিছুটা বেঁচে যাই। আমার খুব রিলেটিভ বড় ভাই ছিল, আমাকে খুব ভালোবাসতো।
ওই সময় পুলিশ আপনাকে ধরেনি?
ওই সময় হ্যাঁ, আমাকে ধরে থানায় নিয়ে গেছে।
কবে নাগাদ এটা?
এটা যখন আমি ক্লাস নাইনে পড়ি।
না, আমি সেটা বলতেছি না, আপনি ক্লাস নাইনের ঘটনাই বলছেন, কিন্তু এই মারামারির কত পরে আপনাকে পুলিশ ধরে?
মারামারি 3 ঘন্টা পরে আমাকে ধরে নিয়ে যায়।
ধরে নিয়ে যায়, আপনাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে?
হ্যাঁ, থানাতে যখন জানতে পারে আমার স্কুলের ম্যাম, টিচার, তখন সবাই যায়, কিন্তু আমার বাবা যায় না।
আচ্ছা, তারপর?
আমার বাবা ফিডব্যাকই বলে দিছে, আমার টিচার যা বলছে, আমার আস্তে করে বলছে যে তোমার বাবা এরকম এরকম বলছে, আমরা তোমার বাবার কাছে যাওয়ার পরে।
আচ্ছা,
তখন আমার এক বড় ভাই ছিল, সে আমাকে খুব আদর করত, তার নামটা আমি বলছি না, সে খুব পাওয়ারফুল ছিল, ওই থানার সদস্য ছিল।
ওকে,
সে গেছে, যা বলে না এই ছেলে এরকম এরকম, আমার পক্ষে ভালো রিপোর্ট দিল। তখন পুলিশরা একটু নর্মালি নিছে, তখন আমাকে বলল ওকে আমরা কালকে ছাড়া ডিসিশন দিব, আমাকে ওই রাতে রাখলো।
স্কুলের টিচাররা আপনাকে সাপোর্ট করেছে? কেন করবে, কারণ ওই স্কুলের তো আরেকটা স্টুডেন্টকে আপনি গায়ে হাত তুলেছেন, তারা আপনাকে কেন সাপোর্ট করবে?
তারা সাপোর্ট করেছে এই জন্য যে আমি কখনো, তারা আমার বেয়াদবি দেখেনি ওই স্কুলে, বা অন্যান্য স্টুডেন্ট টিচারের সাথে বেয়াদবি করে, ম্যামের সাথে।
কিন্তু সাধারণত এরকম ঘটনা ঘটলে স্কুলের টিচার বা কর্তৃপক্ষ যারা আছেন, তারা সাধারণত এইসব ব্যাপারে নাক গলান না আমি যতদূর জানি।
হ্যাঁ,
সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট করাটা তো তাদেরই আরেকটি স্কুলের স্টুডেন্টের বিপক্ষে চলে যায়,
বিপক্ষে চলে যায়। তখন যারা বুঝতে পারে যে আমাকে মার, প্রথম তারা, ওরা আমাকে খুব ভাবে মারছে, খুব আহত করছে আমাকে, তখন এটা স্কুলের টিচারে বলেছিল যে ছেলেটাকে নামে মামলা দেওয়া যাক রাখবে।
আচ্ছা,
তখন আমি বলছি না ম্যাডাম, এটা আমি মামলা দেবো না, এটা আমি যদি পারি নিজে শোধ করে নেবো কোনো একদিন।
ওই প্রথম দিন, মানে যেদিন আপনাকে গায়ে হাত তুলেছিল, তখনকার ব্যাপার সম্পর্কে আপনার স্কুলের টিচাররা এটা জানতো?
হ্যাঁ।
ওকে, তার মানে বিষয়টা খুব জটিল হয়ে যাচ্ছে। একটু জায়গাটা থেকে চিন্তা করে দেখেন, স্কুল কর্তৃপক্ষ বিষয়টা আগে থেকে জানতো এবং যে ওর গায়ে হাত তুলেছে, কিন্তু তখন স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। স্কুল কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি ওই সময়টাতে?
ওই সময় তারা গিয়েছিল আমাকে, আমার কাছে যখন বলেছিল যে চলো আমরা থানাতে এটা আমরা ব্যবস্থা নেই, তখন আমি বাধা দিছিলাম যে ম্যাডাম লাগবে না।
আপনার ফ্যামিলিকে তো জানাতে পারতো, ওর ফ্যামিলিকে তো জানাতে পারতো।
হ্যাঁ, ওর ফ্যামিলিকে জানাইছে, ওর ফ্যামিলি ওকে শাসন করছে, কিন্তু ছেলেটার বাবা মা মা ঠিক আছিল, বাবাটা একটু অন্য টাইপের ছিল।
বাই দ্য ওয়ে আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, আমি আমার মনে হয় যে এসএমএস পোলের যে রেজাল্ট আসবে সেটার উপরে নির্ভর করছে, বিকজ আমার জায়গা থেকে আমি খুবই কনফিউজ, কারণ আপনি যে ঘটনাটা ঘটিয়েছেন এরপর স্কুলের টিচার এইভাবে আপনাকে সাপোর্ট করার কথা না, আমি আমার জায়গা থেকে এটাই বুঝি। তারপরেও একটা কথা হচ্ছে যে আমরা আমাদের সীমাগণ্ডির মধ্যে থেকে আসলে পুরো দুনিয়াটাকে জাজ করি, এর বাইরে অনেক কিছু ঘটে যেটা আমাদের জায়গাতে বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু এর বাইরে অনেক কিছু ঘটে, এর বাইরে আসলেই অনেক কিছু ঘটে। জি বলুন আপনি। তারপর
স্কুলের টিচার যখন আমাকে যায় থানা থেকে নিয়ে আসতে, আমার ওই বড় ভাই যায়, যাওয়ার পরে পুলিশরা তখন ওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায়।
পুলিশরা মোটা অঙ্কের টাকা চায়? ওকে।
তারা বলে যে ওকে ছাড়াতে হলে 5 লাখ টাকা লাগবে।
ওকে।
তখন আমার টিচার তারা বলে যে ওর বাবার সাথে যা কথা বলে দেখি। তখন আমার বাবার কাছে যখন ওরা যায় কথা বলতে, আমার বাবা বলে ওই ছেলের দরকার নেই আমার, কিন্তু আমার বাবা জানতো যে আমাকে ফার্স্টে ওরা মেরেছিল শুধু শুধু, কিন্তু অ্যাফেয়ার ব্যাপারে তারা জানতো না যে এই জন্য আমাকে মারছে।
ওকে।
দেন আমার বাবা এইভাবে তাদেরকে ফিডব্যাক দিয়ে দেয়। তখন আমার ওই বড় ভাইটা খুব, সে একজন আল্লাহ জানি না কিভাবে তাকে পাঠাইছে।
উনি কি রাজনীতি করতো?
উনি রাজনীতিতে জড়িত ছিল, কিন্তু খুব ভালো মানুষ ছিল।
ভালো মানুষ ছিল, পাওয়ারফুল ছিল।
পাওয়ারফুল ছিল।
উত্তরার?
উত্তরার।
ওকে।
সে খুব প্রভাবশালী।
আপনার সঙ্গে পরিচয় ছিল?
আমার সঙ্গে পরিচয়।
কি হিসেবে চিনতেন?
সে তাকে আমি বড় ভাই হিসেবে চিনতাম।
বড় ভাই হিসেবে চিনতেন। ওকে। তো সে আপনাকে সামহাও তার পাওয়ার খাটিয়ে আপনাকে ওখান থেকে বের করে?
বের করে।
ওকে। কয়দিন পরে বের হন?
যেদিন নিয়ে যায় তার একদিন রাতের পরে।
মানে এক রাতের পরে আপনি ওখান থেকে বের হয়ে আসেন?
এক রাতের পরে, সকাল 9টা বাজে নিয়ে আসেন।
এরপরে আপনার লাইফটা কেমন ছিল? স্টেপ বাই স্টেপ আমরা একটু সামনে দিকে আগাতে চাই। তার আগে প্রিয় শ্রোতা, আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। ফাইন, কম্পিউটার বলছে 63% হচ্ছে ইয়েস এবং 30% হচ্ছে নো, আর বাকিটুকু হচ্ছে 7% হচ্ছে নো কমেন্টস। বুঝতেই পারছেন যে আমাদের যারা লিসনার তারা ওকে কন্টিনিউ করার সুযোগ দিয়েছে, যদিও আমি বলবো যে নোর পার্সেন্টেজটা অনেক বড়। 63% শুরুতেই এই ধরনের পার্সেন্টেজ পাওয়া মানে হচ্ছে আমাদের জন্য এটা অনেক বড় নেগেটিভ ফিডব্যাক আমরা বলবো, বিকজ আমাদের অলরেডি ওর গল্পের স্টাইলে অলরেডি আমরা এখানে 30%+ লিসনারদের আগ্রহ হারিয়েছি। বাট আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে সাথে থাকার জন্য, এমনও হয় যে সামনে গিয়ে হয়তোবা আপনি যে কন্ট্রাডিকশন এখন ভুগছেন সেগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে আমাদের সঙ্গে স্ট্যান্ড বাই আছেন আরো 3 জন লিসনার, এখানে একজন অলরেডি কোয়েশ্চেন করে ফেলেছেন, বাকি 2 জনকে আমরা ফ্লোর দিব যে কোনো মুহূর্তে যদি দাঁড়া চান। আমি আবারও আপনার কাছে ফিরছি। মাহিন জি, যেখানটা আমরা ছিলাম, তারপর কি হলো?
তারপর আমাকে নিয়ে আসে, তারপর আমার ওই বড় ভাই আমাকে তার কাছে নিয়ে যায়। তারপর আমি থানাতে আসার পর আমার বাসায় যাই। ফার্স্টে আমার ওই বড় ভাই বাসায় পাঠায় যে বাবার কাছে যাও। তখন আমার বাবা আমাকে একটা মোবাইল ছিল তার হাতে টাচ, ওটা দিয়ে আমাকে ফিটকা মারে। ফিটকা মারে আমার গায়ে লাগেনি, তখন বলে যে তোর মতো ছেলে আমার দরকার নেই। যেহেতু আমার বাবা একজন সম্মানী ব্যক্তি ছিল, সে একটু পাওয়ারফুল ছিল ভালো, তখন ওই এলাকার তার নাম শুনলে সবাই ভয় পাইত। তখন আমার বাবা বলে যে আমি একজন সম্মানী ব্যক্তি হয়ে তোর মতো একটা ছেলে জন্ম দিছি, মানে নিজেকে বড় করে এই কথাটা আমাকে বললো। তখন আমার বাবাকে বলি, বাবা ওরা যখন আগে আমাকে মেরেছে সেটা তো তুমি জানতে পারছো, তার জন্য তো তুমি আমার বাবা, এটার জন্য তো তুমি ফিডব্যাক কিছু করতে পারতে, রিটার্ন দিতে পারতে, আমি তোর মতো ছেলের জন্য যাব না। তখন আমি বাবাকে প্রশ্ন করি, বাবা কেন, আমিও তো তোমার ছেলে, তোমার ঘরেই তো আমি জন্ম নিয়েছি, কেন নেবে না? পরে বলে আমার বড় ছেলে যদি এরকম হতো আমি সাথে সাথে স্টেপ নিতাম। তখন বলছি আমার ভাইও তোমার ছেলে, আমিও তোমার ছেলে। তখন আমার মাকে বলে ওকে ভাত দিবে না 3 দিন, ও ঘরে যেতে না আসতে পারে। তখন আমি ঘর থেকে বের হয়ে যাই, খুব খারাপ লাগে ওদিন, মানে এতটা আমি নিজেকেই কাঁদবো, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি আসে যে আমি কি এমন করেছি যে বাবার কাছে, আমি মার কাছে, কাজিনের কাছে, তারা আমাকে প্যান্ট এক পরিমাণও সাপোর্ট করে না, কিন্তু অলরেডি বাইরে মানুষ আমাকে ভালোবাসে। তখন আমি স্কুলে যাই না, স্কুলের সামনে আমার নিজে যে স্কুলে পড়তাম স্কুলের সামনে দাঁড়িয়ে আমি একা দাঁড়া আছি। তখন ওই দীপা আমার গার্লফ্রেন্ড যা আমাকে জোড়া ধরে কায়দা দেয়, জানতে পারে আমি 3 দিন ধরে খাই না।
আচ্ছা,
সে কিভাবে যেন জানে, তখন বলে তুমি কেন খাও না, তুমি আমার বাসায় যাও না। তখন ওর মা আবার জেনে গেছে ওর সাথে রিলেশন, ওর মা খুব ভালো ছিল কন্টিনিউ। তখন ওর মার কাছে আমাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে ওর মা আমাকে প্যান্ট শার্ট, দীপাকে বলে ওকে প্যান্ট শার্ট কিনে দেয়।
আচ্ছা,
3 দিন আমি গোছলও করিনি, প্যান্ট শার্ট কিনে দিল আমাকে। দেওয়ার পরে আমি ওদের বাসায় থাকি, ওরাই আমাকে খাওয়া দাওয়া দেয়। কারণ আমাদের রিলেশনশিপ কত ওর মা জানে যায়, ওর বাবা বাইরে থাকতো, ওরা 3টা বোন ছিল, ও বড় ছিল। এইভাবে যখন ক্লাস 9 পড়ি তখন আমার ওই বড় ভাই বুঝাইল যে মাহিন দেখো যাওয়ার হয়েছে, এটা তো আমি মিট করে ফেলছি, পরে এটা নিয়ে আর কোনো ঝামেলা করো না, এবার ভালোভাবে চলো। আমি জি ঠিক আছে।
ওকে,
পরে সে আমাকে বুঝালো, তখন আমার এক্সাম চলে আসছে টেনের,
মানে 9 থেকে 10 এ ওঠার এক্সাম, ওকে,
টেস্ট ওটা চলে আসছে। তো ফার্স্টে আমি এক্সাম দেই,
মানে ওই সময়টাতে কি আপনি আপনার বাসা থেকে পরীক্ষা দিতেন না নাকি আপনার ওই
আমার গার্লফ্রেন্ডের বাসা থেকে,
গার্লফ্রেন্ডের বাসা থেকে পরীক্ষা দিতেন? এখানে আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে ওই সময় আপনি থাকতেন আপনার গার্লফ্রেন্ডের বাসায়, তো তার পরিবার থেকে আপনাকে কিভাবে নিল বিষয়টাকে? কারণ আপনার বলছিলেন যে গার্লফ্রেন্ডের মা আপনাকে পছন্দ করত, তার তো বাবা ছিল বোধহয়, গার্লফ্রেন্ডের তো বাবা ছিল, সে তো বিষয়টাকে এত সহজভাবে নেওয়ার কথা
না,
সে আপনাকে কে তার বাসায় থাকতে দিল কেন?
সে তার বাবা ছিল বাইরে, কিন্তু ওর মা কে আমার যে গার্লফ্রেন্ড ওর মাকে ওর বাবা খুব ভালোবাসত।
আচ্ছা,
ওর মা যা,
মানে ওর বাবা বাইরে থাকতো, দেশের বাইরে? ওকে,
ওর বাবাকে যা বলতো ওর মা কথাই তাই শুনতো ওর বাবা।
ওকে,
ওই গার্লফ্রেন্ড।
ওকে,
তো ফাইনালি ওর মা বুঝালো যে ছেলেটার এরকম প্রবলেম, তো আমার কাছে কদিন থাক। তো দীপা যে রুমে থাকতো তার পাশের রুমে আমি থাকতাম, এক ফ্ল্যাটে তিনটে রুম ছিল,
তিনটে রুম ছিল। আচ্ছা,
তো একসঙ্গে আমরা পড়তাম, ওর মা আমাদেরকে কোচিং করাইতো, শিক্ষিত ছিলেন উনি, বাইরে আর দিল না আমাদেরকে, দুজনকে একসঙ্গে কোচিং করাতে উনি করাতো রুমে বসে। তো এভাবে আমি টেনে উঠি, টেনে উঠার পরে একদিন আমার ছোট চাচা, আমার আব্বুরা দুই ভাই, আমার ছোট চাচা আমাকে মারে।
আপনার ছোট চাচা আপনাকে মারে?
মারে।
তখন কি আপনি আপনার বাসায় থাকেন?
আমি আমার বাসায় যাই। হ্যাঁ,
কিভাবে আপনার বাসায় আপনাকে রিসিভ করে?
আমার বাসায় আমার মা রিসিভ করে, আমার মা আসে নিয়ে যায়, আমার গার্লফ্রেন্ডের মা যায় বাসায় যে আমার মার সাথে কথা বলে, তখন আমার মা এসে নিয়ে যায়। তখন আমার
ততদিনে কি আপনার ফ্যামিলি বুঝে গেছে যে এই ফ্যামিলিতে যেহেতু আপনি থাকেন সুতরাং এই মেয়েটি আপনার গার্লফ্রেন্ড?
হ্যাঁ,
বুঝে গেছে, জেনে গেছে।
হ্যাঁ, জেনে গেছে।
ওকে,
তখন ফাইনালি ডেট তারা বিয়ের কথা বলেও ফেলছে অলরেডি আমার মার সাথে আমার গার্লফ্রেন্ডের, যে মাহিনকে আমার খুব ভালো লাগে, আমার দীপাকে ওর জন্য রেখে দিতে চাই।
ওকে,
তখন আমার মা হ্যাঁ বলে দিয়েছে যে হ্যাঁ, মা যেহেতু কিছুটা টান লাগবেই, তখন নিয়ে যায় আমাকে। যখন আমি টেনে উঠি তখন আমার পরীক্ষার রেজাল্ট একটু খারাপ আসে, বিভিন্ন টেনশনে ছিলাম আমি। টেনশনটা ছিল যে আমার অল্প বয়সে দুটো ঘটনা ঘটে গেছে অলরেডি, ঘটে যা আমি খুব একটু কনফিউশনে ছিলাম। যখন আমি এক্সাম দিতে যাই আমি 4.20 পাই এক্সামে, একটু খারাপ আসে আর কি। তখন এটা শুনে যাক আমার গার্লফ্রেন্ড মোটামুটি খুশি হয়েছে, সবাই খুশি। তো আমার বাবা বলে ও এর থেকে ভালো কিছু করতে পারবে না।
মানে সেখানেও আপনার বাবা খুশি না?
খুশি না, আমার বড় ভাই ওদিন ভালো রেজাল্ট পাইছে, গোল্ডেন পাইছিল, সেটাতে আমার বাবা খুশি হয়েছে।
আচ্ছা,
তো এটা আমার খারাপ লাগছে যেহেতু আমি এক্সামে একটু খারাপ করেছি, আমার নিজের কাছে খারাপ লাগছে যেহেতু আমি জিআরসিতে ভালো করছি,
জিএসসিতে।
হ্যাঁ, তখন আমার নিজের কাছে একটু খারাপ লেগেছে যে কি করলাম। তখন আমার বড় ভাইকে ওদিন একটা বাইক দেয় আমার বাবা, যেদিন গোল্ডেন পায়।
ও কি আপনার সঙ্গে একই ক্লাসে পড়তো?
না না, ও আলাদা স্কুলে পড়তো।
না, কিন্তু একই ক্লাস ছিলেন কিনা আপনারা?
না, ও আমার উপরে ছিল, এক ব্যাচ,
এক ব্যাচ উপরে ছিল। তো ওকে বাইক দেওয়া হলো?
ওকে বাইক দেওয়া হলো। তখন আমার মার কাছে বলেছি, মা বাবাকে বলো আমাকে একটা সাইকেল দিতে,
যেটা আপনি একটু আগে ওই প্রসঙ্গে ছিলেন আপনি। ইনফ্যাক্ট, হ্যাঁ, যাই হোক বলেন, তারপর
আমি সাইকেল চেয়েছি। আমার বাবা বলে ওকে কিছু দেওয়া হবে না, ও সাইকেল দিয়ে কি করবে, ও হেঁটেই যাবে স্কুল, স্কুল তো বাসার থেকে দূরে না, কাছেই 10 মিনিটের রাস্তা। ও একটু দূরে যায়, আমার বাবা একটু দূরে যেত, 15 মিনিটের রাস্তা এই জন্য আর কি। তখন আমার বাবাকে বললাম, বাবা ওদিন আমার কাছে টাকা নাই, আমার মা আমাকে একটু টাকা দিত আর আমার গার্লফ্রেন্ড আমাকে খরচা চালাতো,
ওকে,
ওর মার কাছ থেকে নিত যেটা ওটা কিছুটা আমাকে দিত, নিজে চলতো, দেন আমাকেই দিত বেশি, সে মেয়ে মানুষ সে রাখতো না।
ওকে,
পরে একদিন আমার মাকে বলি, মা আজকে তো আমার গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমাকে সেখানে উইশ করছে। তো আমার মাকে বললাম, মা দীপার তো বার্থডে, সেখানে আমাকে ওরা যেতে বলেছে গেস্ট। তখন আমার মা আমার বাবার কাছে টাকা চায় যে আমাকে কিছু টাকা দাও, আমার কথা বলে না আমার মা, যে আমাকে 10,000 টাকা দাও। আমার বাবা তাকে প্রশ্ন করে আমাকে কি করবা, যে আমার মা বলে আমার লাগবে তুমি দাও। তো 10,000 টাকা নিয়ে আমার মা আমাকে দেয়, তখন আমি কিছু নিজের জন্য কিনি, কেনাকাটা করি, আমার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনি আমি, তার জন্য একটা শাড়ি কিনি আমি উত্তর একটা মার্কেট থেকে,
ওকে,
আর একটা বোরখা কিনি, সেটা নিয়ে আমি তাকে গিফট দিই। তার মা বোরখা দেখে খুব খুশি হয়েছে, শাড়িটা যখন আমার গার্লফ্রেন্ডের হাতে দিয়েছি সে অনেক খুশি হয়েছে, লাল একটা শাড়ি ছিল, সে অনেক খুশি হ্যাপি। তখন সে আমাকে কি করলো, একটা পাঞ্জাবি গিফট করলো ওদিন, সে আমার জন্য পাঞ্জাবি কিনে রাখছে আমি জানি না। যখন তাকে শাড়ি দিয়ে আমি, সে আমার হাতে পাঞ্জাবি দেয় যেটা পরে আসো তুমি, তখন আমি পড়লাম, ও শাড়ি পরলো, ওর মা নিজে আমাদেরকে দাঁড়া করে একটা সেলফি নিল। সেলফি নেওয়ার পরে সবাইকে বলতেছে যে দেখো আমার মেয়ের হাজবেন্ড, মানে ওর যে কাজিন আসছিল ফুফু আন্টি ওর গেস্ট ছিল, সবাই আমাকে পছন্দ করছে ওখানে, জানি না আমি, তারপর দীপার কাছ থেকে শুনি আমার গার্লফ্রেন্ডের কাছে। তো এইভাবে দুজন পড়ালেখা করতেছি করতেছি ও মাঝখানে আমি যে কথাটা ফেলে আসছি, আমার চাচা একদিন আমাকে মারে যখন আমি টেনে একজাম দিই। আমার বাবা যখন খুশি হয়নি, আমার চাচা একদিন আমাকে মারে, মারে এই কারণে আমার বাসায় আমার বাবা ওদিন আমাকে ডাকছিল নাকি, খুঁজছিল পাই নাই, কি কারণে খুঁজছিল জানি না। তখন আমার চাচা আমাকে রাস্তাতে একটা বাঁশ নিয়ে চিকন যেটাকে চটি বলা হয় এটা দেয়, চার পাঁচটা বাড়ি দেয়। তো আমার হাত কেটে যায় অলরেডি, খুব ব্লাডিং হয়েছিল। তো আমার বাবাকে এসে আমার মা বলল যে ও কেন আমার ছেলের গায়ে হাত দিবে, যেহেতু মা একটু খারাপ লাগছে, যে ও কেন আমার ছেলের গায়ে হাত দিবে, শাসন করলে আমি করব, তুমি করবা, ও কেন করবে। তখন আমার বাবা বলে, আমার বাবা চাচুকে জিজ্ঞেস করলো যে এদিকে তুই কেন ওর গায়ে হাত দিলি। তখন জানি না তার ভিতরে কি কাজ করছিল ওদিন, যে বলে তুই ওর গায়ে কেন হাত দিলি। পরে বলছে কি যেন বললো, পরে সে আর কিছু বলেনি, যে যা হয়েছে ওকে মাহিনকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে ব্যান্ডেজ করে বা ওষুধ টষুধ নিয়ে এসে। তখন আমার মা ব্যান্ডেজ করে দিল, আমার মা আবার আমার চাচাকে যা দুটা থাপ্পড় মারছে। তখন আমার চাচু আমার উপরে খুব জিদ হয়ে যাবো। তখন যখন আমি এসিজি দেই, তখন আমার চাচু একদিন সে তার এক গ্রুপ ছেলে ছিল, ছেলে পেলে লাগাতে আমাকে মেরে ফেলার জন্য অলরেডি, ফাইনালি আমাকে মেরে ফেলবে। সেটা আমি জানি কিভাবে, ওই ওর সাথে যে এক ছেলে ছিল, ওই ছেলে আমাকে বলে দেয় যে মাহিন ভাই এরকম এরকম, মানে ও চাচু বলে ডাকতো, যে আমার চাচুর নাম ছিল বসু, যে বসু চাচু এরকম আপনার পিছনে ওর গ্রুপের ছেলে লাগাই দিচ্ছে, আপনি আজকে এক্সামে যায় না। ওদিন আমার এক্সাম পড়ছিল অনেক দূরে, যেহেতু এসএসসির এক্সাম, সে ওই রাস্তাতে আমি ওদিন যাইনি আমি এক্সাম দিতে, ফার্স্ট এক্সাম ছিল। তারপর দ্বিতীয় যখন এক্সাম দিতে যাই, সে যখন আসি তখন কিছু ছেলে পেলে আমাকে অ্যাটাক করে, আমার চাচার ছেলে পেলেরা, তারা আসছিল মুখ বেঁধে, গামছা দিয়ে মুখ বেঁধে আসছে।
আপনার চাচার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল?
আমার চাচার সাথে আমার বয়সের ডিফারেন্স ছিল, আমার চাচা আমার থেকে বড় ছিল 8 বছরের বড়।
ওকে, শুধুমাত্র এই এই ঘটনাকে কেন্দ্র করে আপনার চাচা আপনাকে ছেলে পেলে দিয়ে পেটালো?
পেটালো, ওদিন আমাকে খুব মারে। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ছিল, তো আমার গার্লফ্রেন্ড আবার একটাকে চিনে যায় যে আমার চাচার সাথে একটা ছেলে, চিনে যাওয়ার পরে ওখান থেকে আমার গার্লফ্রেন্ড আমাকে নিয়ে আসে, তো মোটামুটি কিছু মেরেছে, আমাকে আহত করেছে। করার পরে যখন আমাকে নিয়ে আসে হসপিটালে নিয়ে যায়, আমার মা যায় যে কি হয়েছে, পরে আমার দীপা বলে দেয় যে এরকম যে আপনার দেবর ওর ছেলে পেলে দেওয়াকে পিটাইছে। তখন ওদিন আমি আমার একটা হাত ভেঙে গেছে, যেদিন আমাকে পিটায় আমার এই হাতটা ভেঙে গেছে, তো 3 মাস ব্যান্ডেজ করছে। তখন আমার চাচা পলায়া যায়, তখন আমার মা কি করলো যে আমার বাবাকে নিয়ে আসলো ফোন করে, আমার বাবা আবার ইটালি থাকতো বেশিরভাগ, আমার বাবাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার বাবা বললো যে কেন মারলো, যে কোনো একটা তো কারণ থাকতে পারে। দেন আমি জানি না কেন মারলো, আমিও জানি না, আমার মাও জানে না। তখন সে আমার বাবাকে ফিডব্যাক দেয় যে আপনার ছেলের জন্য ভাবি আমার গায়ে হাত দিয়েছিল, এই জন্য আমি ওকে পিটাইছি আমার জিত ছেলের উপরে। তো আমার বাবার উচিত ছিল যে এটা বিচার করার, সেটা আমার বাবা করেনি, তো এটার জবাব কিছুটা আমার মা দেয়। দেওয়ার পরে আমার মাকে ওদিন বিভিন্নভাবে গালাগালি করে আমার বাবা, যে তোর ছেলে বেয়াদপ্তর ছেলেকে পিটাবে না, উল্টা আমার মাকে ফিডব্যাক দেয় আমার বাবা। তো আমার যে গার্লফ্রেন্ড ও ছিল, ও বলছে যে এভাবে কি তুমি মার খাতে থাকবা, সবার হাতে আর লাঞ্ছিত হতে থাকবা আর কত। তখন আমি বললাম দীপা কি করা যায়, তখন আমার হাত ব্যান্ডিস, ও প্রতিদিন আমি খেতে পারতাম না হাত দিয়ে, ও যা খাওয়া দিয়ে আসতো আমাকে প্রতিদিন 3 টাইম। পরে 3 মাস পর আমার হাতটা ভালো হয় মোটামুটি। তখন ও বলল যে মাহিন, যে ফ্যামিলিতে তোমাকে ভালোবাসে না, তোমার নিজের যে বাবা সে তোমাকে ভালোবাসে না, সে ফ্যামিলিতে তোমার থাকার দরকার নেই। মাঝখানে একটা কথা ভুলে আসছি, যে বাইকের কেন্দ্র করে আমার বাবার কাছ থেকে যে আমি সাইকেল চাইছিলাম মার উদ্দেশ্যে, সাইকেলটা আমি পাইনি। দেন আমার বাবাকে বলেছিলাম, বাবা তোমার কাছ থেকে আমি সাইকেল চাইছি, দাও নেই।
মানে বাবার কাছে আপনি আর কিছু চাইতেন না?
হ্যাঁ, বাবার কাছে কখনো চাইদার ইচ্ছা ছিল না, সেদিন থেকে উঠে গেছে। তো ফাইনালি আমার যখন হাত ভেঙে যায়, আমার মা টাকা দেয় আমার মার থেকে ট্রিটমেন্ট করায়, আমার বাবা আসে একবার, এসে আমাকে দেখে চলে যায়। সে তখন আমার দীপা বলে যে কি করবা, তখন আমি দীপাকে বলি দীপা কি করা যায়, আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই, আমার যে ফ্যামিলির অবস্থা হ্যাঁ সেটা দেখতেছি, তখন আমি একটা জব নেই, আমার হাতটা সুস্থ হওয়ার পরে আমি একটা জব নেই। জবটা হচ্ছে রাত্রেবেলা যেটা রেস্টুরেন্ট বলে চিনে খাবার রোল টোল বা এরকম, সেখানে আমি জব নেই, 12 ঘন্টা পর্যন্ত থাকতে হবে সেখানে, 4,500 টাকা স্যালারি দেবে।
তখন আপনি কিসে পড়েন?
তখন আমি এসএসসি দিয়েছি।
এসএসসি দিয়েছেন এবং অলরেডি তখন আপনি চাচার সাথে একটা খারাপ সম্পর্ক এবং চাচার কাছে মার খেয়েছেন আপনি?
হ্যাঁ। ওকে, তখন আমার হাত ভেঙে যায়,
হাত ভাঙা অবস্থায়।
হ্যাঁ, ওকে। তখন আমি চলে যাই, তখন আমি যেদিন চলে যাই আমার বাসা ছেড়ে, সেদিন আমার মা বলেনি কোথায় যাস বা কি, তখন আমার মাকে বলছি, মা যেদিন আমি ছেলের মতো ছেলে হয়ে আসবো সেদিন আমি তোমার পায়ে এসে সালাম করব। এই কথা বলে আমি বেড়ে আসছি।
ছেলের মতো ছেলে হওয়া হয়নি আমাদের আজকের এই মাহিনের, এবং যাও হয়েছে সেটা ওর কখনোই এক্সপেক্টেড ছিল না। তিনটা খুনের কথা আজকে সে এখানে বলতে এসছে, এবং তার মধ্যে আমি যতদূর জানি যে তার এই চাচা, যে চাচার সঙ্গে তার যে বৈরী সম্পর্ক, সেই চাচাকে সে প্রথমে খুন করে। আমি কি ঠিক বলেছি? কিভাবে করে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র পাঁচ মিনিটের। পাঁচ মিনিট পরে আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকের এই মাহিনকে যদি আপনার কোনো প্রশ্ন করার থাকে, কোনো কোয়েরি থাকে, যোগাযোগের ইচ্ছা থাকে, কিংবা তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। এই ফাঁকে একটু বলতে চাই, জীবনের গল্প পার্ট থ্রি বইটি এবারের বইমেলাতে পাওয়া যাবে। যারা অ্যাডভান্স বইটি পেতে চান, সংগ্রহ করতে চান, তারা ফোন করুন রকমারি ডট কম এর 16297 এই নাম্বারে। আমি আরো একবার বলছি 16297 এই নাম্বারে। খুবই লিমিটেড সংখ্যক বই বাজারে আসছে, দ্রুত অর্ডার দিন যদি আপনি সংগ্রহ করতে চান। 16297। ওকে, ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর সময় রাত ১২টা। প্রিয় শ্রোতা, আরো একবার ফিরে এসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন মাহিনের অপ্রিয় সত্য এবিসি রেডিও এফএম 89.2 তে। সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, স্পেশালি থ্যাঙ্কস টু দেম, কজ তাদের ওয়ান্ডারফুল সাপোর্টের কারণে আজকে জেবিএসবি এতদিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে পেরেছে, এত পরিবর্তন সম্ভব হচ্ছে। বাই দ্য ওয়ে মাহিন, আমরা যেখানটায় ছিলাম সেখানে আবারও ফিরতে চাই। তখন আপনি কোন একটা রেস্টুরেন্টে কাজ নিয়েছেন, ৪০০০ টাকা পার্ট টাইম বেতন পান। ওকে, তারপর
রাতের ৭টার থেকে দিনের ৭টা পর্যন্ত সকাল।
জি, তখন আপনি এই টাইমটা করতেন, আর দিনের বেলা কি স্কুল করতেন?
দিনের বেলা আমি কলেজে যেতাম।
ঘুমোতেন কখন?
আমি যখন ৭টা বাজে বের হতাম, তখন যে আমি সকাল কলেজ ছিল ৯টায়, আমি ৭টা ৮টা পর্যন্ত ঘুমাতাম। তখন আমার যে গার্লফ্রেন্ড, ও যে আমাকে ডাকা উঠাইতো
এক ঘন্টা ঘুমের পর।
হ্যাঁ,
কলেজে কি হতো, ঘুমিয়ে যেতেন?
কখনো কখনো পড়তে যেয়ে ঘুম আসতো, কখনো যেহেতু ১২ ঘন্টা জেগে থাকতে হয়, রাত ৭টা, দিন সকাল ৭টা অবশ্যই ঘুম আসার কথা। কখনো যদি পড়তে যেয়ে আমি ঝুমাতাম, টিচাররা প্রশ্ন করত যে রাতে কি করো তুমি, তখন সেখানে আমার কোনো ফিডব্যাক দেওয়ার মতো ই থাকতো না। তখন যখন এই প্রশ্নটা করে, তখন আমি আর আমার দীপা কি ক্লাসে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে, তখন দীপা কান্না করতো খুব, যে কান্না করতো যখন বের হতাম, তখন ও কান্না করতো যে তোমার টিচাররা যদি প্রশ্ন করে তোমার ফিডব্যাক দেওয়ার মতো থাকে না। তখন ওই সময়টাতে আমার চাচু যখন আমাকে মারধর করে, আমার হাত ভেঙে ফেলে, সেটাতে আমি কোন লিপ্টে পাই না। তখন আমার দীপা বলল যে যার জন্য তুমি আজকে পরিচিতি তাকে কি তুমি ছেড়ে দিবা? তখন আমি দীপাকে বললাম, দীপা প্রতিশোধ নেওয়ার সময় অনেক আছে, দেন আমি নিজেকে কন্টিনিউ করি, আমি নিজের পড়ালেখাটা শেষ করি, তারপর কোন একদিন যদি সুযোগ হয় তাকে আমি জবাব দেব। তাকে আমি রাগের মাথায় তখন এই কথাটা বলি, সে আমার হাত ধরে যখন আসতেছিল কলেজ থেকে বের হয়ে, ৮টা ৮টা দুজন আমরা ৯ নম্বর সেক্টর ধরে আসতাম,
৯ নম্বর সেক্টর,
৮টা ৮টায়। তখন সে আমাকে ওপেন, তার বান্ধবী বা নতুন যে ফ্রেন্ড সার্কেল জিজ্ঞেস করতো, সে ওপেনে বলে দিত ও আমার হাজবেন্ড।
ওকে,
মানে কলেজের সবাই জানতো আমরা হাজবেন্ড ওয়াইফ।
ওকে,
তো এভাবে জানতো। তো মাঝে মাঝে টিচাররা প্রশ্ন করে, এক কলেজের প্রিন্সিপাল জানে আমার বাবা, আমি খুব প্রভাব ফ্যামিলির একজন ছেলে, তো বলে যে ছেলে ভালো ফ্যামিলির ছেলে, টিচাররা বলতো যে হ্যাঁ বিয়ে দিছে মনে হয়, এরা তারা আলোচনা করতো আর কি কলেজে, তারা জানতো না যে আমি কি করতাম। দেন অনেক টিচার আমাকে প্রশ্ন করে যে তুমি পড়তে এসে কেন ঘুমিয়ে যাও, রাতে কি করো, তখন আমি একদারকে প্রশ্ন দিতাম যে ম্যাডাম বা টিচার প্রশ্ন করে, স্যার রাতে আমি দেরিতে ঘুমাই, ফিল্মই দেখি বা মুভি টুবি, এর জন্য এই প্রশ্নের অ্যান্সার দিতে হতো। এখানে যেহেতু কলেজে সবাই জানে আমি একজন প্রভাবশালী ছেলে, সেখানে আমার ফিডব্যাক দেওয়ার মতো কিছু থাকে না, নিজের কাছে লাজুক মনে হতো। তারপর আমার চাচা আরেকদিন আমাকে মারার জন্য অ্যাট্যাক করে, আমাকে সেদিন মারতে পারে না, আমার সাথে অনেক ফ্রেন্ড থাকে আমার,
তো কি জন্য অ্যাটাক করে আপনাকে মারার জন্য
আবার জানি না কি জন্য সে অ্যাটাক করে আমাকে। তখন আমি আমার দিপা বলে যে ও তোমাকে বারবার মারার জন্য অ্যাটাক করতেছে কেন, আমি কই, আমি মনে ও মনে আমাকে নিজের শত্রু ভাবতেছে জন্য। তখন তাকে, সে যখন আমাকে মারার জন্য নেয়, তখন আমার মাথায় একদিন ঢুকে গেলে ওকে শেষ করে দিতে হবে, আমার বাঁচতে হলে ওকে শেষ করতে হবে। দেন তো কিভাবে কি করা যায়, একদিন ও নিজের এক ফ্রেন্ড সার্কেলের সঙ্গে জড়া করে ওদিকে ওরা খুব মারধর করে চিপায়, মারধর করে ফেলে রেখে যায় ডাস্টবিনে।
আমি ঠিক বুঝি না কি করেন আপনি, কাকে ফেলে রেখে যান?
মানে আমার চাচুকে, ওর যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে একজন গ্যাঞ্জাম হয় ওর, ওদিন আমার নিয়ত ছিল ওকে মেরে ফেলবো, আমি ফুললি নিয়ত করে ফেলছি। আমার এক ফ্রেন্ড, তাকে বললাম তুই কি করতে পারা, ও আমাকে একটা রিভলভার নিয়ে আসে আমার জন্য।
এই ফ্রেন্ডের কাছে রিভলভার ছিল কিভাবে, ও পাইতো কোথায় রিভলভার?
ও একটা খারাপ কাজে জড়িত ছিল,
খারাপ কাজ বলতে
বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিল।
ওকে,
ওর নামটা বলছি না আমি। তখন ওর একটা বাইক ছিল, খুব মধ্যবিত্ত পরিবারের ছেলে, যেহেতু খুব টাকা ইনকাম করতো দৈনিক, বিভিন্ন কাজে জড়িত থাকতো, ড্রাগস মার্কস। তখন ওর একটা বাইক ছিল, আমরা চারজন ছিলাম, যা দেখে আমার চাচাকে মারতেছে, ওর বেধরা মারতেছে। যে ছেলের সাথে গ্যাঞ্জাম হয়েছে তারা আমাকে চেনে না, আমাদেরকে, যে আমরা ওর ভাইসটা চেনে না। যখন ওকে ফেলে যায় ও তখন বুঝে, মানে খুব মারেনি বেশ একটা, আহত হয়নি, ওই অবস্থায় যে আমি শিশু এনে তাকে গুলি করি।
কি করেন আপনি?
গুলি করি।
খুব বেশি আহত হয়নি ওই অবস্থায় আপনি তাকে গুলি করেন?
হ্যাঁ।
আপনার চাচাকে আপনি গুলি করেন?
আমি গুলি করি তাকে, যখন মায়েরা ডাস্টবিনের পাশে ফালায়, শোয়া ফালায়। তখন মানে ওরা ভাবছে, যখন আমাদেরকে দেখছে ওরা দৌড়া পালায় যায়, ভাবছে আমি আমার চাচুর বেসের ছেলে পেলে, আমি ওই ও আমার চাচুকে যারা মারে আর কি। তখন আমাদের বাইক দেখে ওরা দৌড়ে পালা যায়, আট দশ জন মিলে।
কারা দৌড়ে পালা যায়?
যারা আমার চাচুকে অ্যাটাক করছে।
ওরা কেন পালায়?
ওরা কেন পালায়, ওরা ভাবছে যে আমরা ওর ছেলে ফেলে ওদেরকে ধরতে যাচ্ছি, তো ওদের ভিতরে একজন চিনে ফেলে যে আমি ওর ভাইস্তা। তো ওরা এইভাবে আমাদেরকে চারজনকে দেখে বাইকে ওরা দৌড়ে পালা যায়।
আপনি বাইক পেলেন কোথায়?
আমার ফ্রেন্ডের বাইক আর কি, আমার না।
তখন আপনারা কোথায় যাচ্ছিলেন?
তখন ওকে আমরা মারার জন্য অ্যাটাক নিচ্ছি,
মানে আপনার চাচুকে মারার জন্য অ্যাটাক নিয়েছেন।
হ্যাঁ।
এই সময় গিয়ে দেখেন আরেক গ্রুপ থেকে,
হ্যাঁ আর গ্রুপ পিটাচ্ছে।
ওকে,
আমাদেরকে দেখে ওই গ্রুপ ধরা পালা যায়।
ওকে,
তখন যা ও আমাকে হাত বাড়িয়ে বলে যে মাহিন আমাকে বাঁচা।
আপনার আপনার চাচু এটা বলে?
হ্যাঁ। তখন আমি বলে আমি তোকে মারতে আসছি, বাচ্চাতে আসি না। তখন এটা বলে আমার ফ্রেন্ড, ওদিন আমি একটু ড্রাগস নিয়েছিলাম, আমার এক ফ্রেন্ড আমাকে একটু বাংলা খাওয়াইছিল, মাথায় আমার গন্ডগোল ছিল। তখন আমার ফ্রেন্ড বলে গুলি কর, আমি আসি তোর সাথে। আমার এক ফ্রেন্ড আমাকে ধরতে যাবে যে স্টার্ট কর, তখন আমার চাচুকে আমি তিনটা গুলি করি।
কোথায় গুলি করেন?
এখানে বুকে,
বুকের মাঝখানে
তিনটা গুলি করি। ফার্স্ট এক গুলি করে চিৎকার দেয়, যখন চিৎকার দেয় আমার এক ফ্রেন্ড কি করছে, ইট দেওয়ার মুখের ভিতরে চেঁচা দিচ্ছে। চেঁচা দেওয়ার পর আমি আরেকটা গুলি করি, নেক্সট পরে তিনটা গুলি করে ফেলে চলে আসি। চলে আসার পরে যখন ফেলে আসি, তখন আমার ফ্যামিলি সবাই জানে ওকে মেরে ফেলছি, কিন্তু কে মারছে তারা জানে না।
দাঁড়ান, আমাদের একজন গেস্ট বেল টিপেছেন, আমিও আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আপনি কি প্রশ্ন করতে চান বলুন?
সোহাগ বলছিলাম, মাহিনের কাছে আমার একটি প্রশ্ন, যে মাহিন আপনি কি প্ল্যান করেই গিয়েছিলেন যে আপনি তাকে হত্যা করবেন?
হ্যাঁ, এই প্ল্যান করে গিয়েছিলাম আমি মারার জন্য, ওদিন আমার পুরো ফুল প্ল্যান ছিল।
মানে আপনি মেরেই ফেলতেন?
মেরেই ফেলবো।
কিন্তু আপনার কোনো ভয় ডর ছিল না যে মেরে ফেললে আপনার যে কোনো শাস্তি হতে পারে?
এটা আমার মাথায় ছিল না ওদিন, আমি ওদিন ড্রাগস নিয়েছিলাম হালকা।
কি ড্রাগস নিয়েছিলেন?
মদ খেয়েছিলাম।
তারপরে রেসপন্সটা কি হলো ফ্যামিলিতে?
ফ্যামিলিতে যখন জানতে পারে ও মারা গেছে, তখন কেউ এটা সবাই কনফিউশন হয়েছিল, আমার দাদি ফুপু সবাই, যে কে ওকে মারলো, কিন্তু আমি যে মারছি এটা কেউ জানে না, বা আমার যে ফ্রেন্ড তিনজন ছিল ওরাও বাস্ট করে নেই, আমার গার্লফ্রেন্ডও জানে না ওদিন যে আমি তাকে প্ল্যান করে গেছি মারার জন্য।
না, কিন্তু আপনি এই যে কাজটা করলেন এটা আপনার ফ্যামিলিতে তখন জানলো না যে কে করেছে, কিন্তু এটা কোয়ারি করলেই তো পাওয়ার কথা যে কাজটা কে করেছে। পুলিশের মাধ্যমে কোয়ারি হলে, ফ্রেন্ডের মাধ্যমে ধরলে, আপনার ফ্যামিলি কি আজও জানে না যে আপনি খুনটা করেছেন?
আজও জানে না।
আজও জানে না?
আজও জানে না।
আপনার ফ্যামিলি কি জানে এই খুনের ব্যাপারে?
আমার ফ্যামিলি যতদূর জানতে পারে, যখন যারা ওই প্রথম গ্রুপ যে ওকে অ্যাটাক করছে ওরা ভাবছিল যে ওরা পিটাইছে এই জন্য মারা গেছে। তো যে ছেলে পিটাইছে ওই ছেলে পালায় গেছে আর কি, যখন শুনছে মারা গেছে।
দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, বাই দ্য কেমিস্ট্রি অব দ্য স্টোরি ইট ক্যান বি, বিকজ যে আগে পিটিয়েছে এটা ওদের জন্য একটা মোক্ষম সুযোগ, তার উপরে রেসপন্সিবিলিটি সমস্ত চাপিয়ে দেয়া। এটা কিন্তু নাটকীয় হলেও এটা সত্য, এটা হতে পারে। ওকে, তো তারপরে ফ্যামিলি এটা মনে করেছে ওরাই কাজটা করেছে, এবং ওই ছেলে যখন জেনেছে যে সে খুন হয়েছে তখন সে পালিয়ে চলে গেছে।
সে ভাবছে যে আমি পিটাইছি হয়তো মরে গেছে আমার পিটানোতে, কিন্তু বাইদা বেশ সেটা যে আমি করেছি সেটা ওরা জানে না।
আপনার ফ্যামিলি আজও জানে না যে এই খুনটা আপনার আপন চাষাকে খুনটা আপনি নিজে
আমি নিজে করেছি। দেন যখন ওকে খুন করি তখন আমার ভিতরে কিরকম একটা সেন্সিটিভ সেন্সিটিভ কাজ করে, যে মানে কিরকম যেন আমি হয়ে যাই। তখন
আপনি কি আপনার গার্লফ্রেন্ডকে এটা বলেন এসে যে আপনি খুনটা করছেন?
না, আমি তখনও বলি না।
আচ্ছা,
আমি যখন ইন্টারে দুই বছর পর যখন আমি পরীক্ষা দেই, তখন এক সময় আমরা কলেজ বন্ধ পাই তিন মাসে, তখন আমার গার্লফ্রেন্ড বলে চলো আমরা কলকাতায় যাই। ওই খুনের পরে যেদিন আমি খুনটা করি সেদিন আমার এক্সাম চলতেছিল ইন্টার সেকেন্ড ইয়ারের ফাইনাল। তো ওই রেজাল্ট আসবে তিন মাস পর, আমার গার্লফ্রেন্ড বলে চলো আমরা কলকাতায় যাই। কলকাতা কোথায় যাব? বলে আমার এক কাজিন আছে ওখানে বেড়াতে যাব, ওর মামা ওখানে থাকে। ওখানে কিভাবে? তখন আমার আব্বুর কাছে টাকা চাই, যে বাবা আমার খুব টাকা লাগবে। ওদিন আমার মাথায় এত হট ছিল সেটা আমি নিজেকেও কন্ট্রোল করতে পারিনি, যে বাবার কাছে টাকা চাই কখনো চাইলে আমি পাই না, আজকে যদি বাবাও না দেয় বাবার অবস্থা ট্রাই করে দেব।
ওকে,
আমি ডিসিশন নিই, বাবাকে বলি বাবা আমাকে টাকা দাও। কত লাগবে? 27 লাখ টাকা দাও।
কত?
27 লাখ টাকা চাই আমার বাবার কাছে। ওই ফার্স্ট
27 লাখ,
27 লাখ টাকা।
কেন এইভাবে চান 27 লক্ষ টাকা?
27 লক্ষ টাকা আমার কারণ ছিল আমি কলকাতা যাব, দেন সেখানে আমি তিন মাসের জন্য যাব আর আমি একটা বাইক কিনবো, আমার প্ল্যান ছিল।
তো সেটার জন্য 27 লক্ষ টাকা কেন লাগবে?
এই জন্য চেয়েছি যে আমি কখনো কিছু চাইলে পাই না, আজকে আমি মোটা অঙ্কের টাকা আমার বাবার কাছ থেকে নিব, যে বাবাই হোক। তো আমার বাবার কাছ থেকে আমি 27 লক্ষ টাকা চাই। আমার বাবা বলে তোকে কেন 27 লক্ষ টাকা দেবো? কিছু দিতে পারি, 1 লাখ টাকার মধ্যে দিতে পারি, তুই কেন 27 লক্ষ টাকা নিবি? আমার বাবাকে বলি তুই যদি না দেস তোর খবর আছে।
এই ধরনের কথা আপনার বাবাকে বলে?
হ্যাঁ।
বাই দ্য ওয়ে, সেই সময়টা থেকে আপনি আপনার যাদের সঙ্গে ঘুরতেন এই খারাপ ছেলে পেলে বা যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে তাদের সঙ্গে তো আপনি মুভ করা শুরু করেছেন বা তাদের সঙ্গে মিশে আপনি খারাপ কাজ শুরু করেছেন। তার মানে আপনি পুরোপুরি ইনভলভ হয়ে গেছেন, এরাই আপনার শক্তি জোগাচ্ছে।
হ্যাঁ। তখন আমার বাবাকে বলি যে 27 লাখ টাকা আজকে রাতে যদি না পাই আমি তোরকে আমি কি করবো নিজেও জানি না। এক সেট করে আমি আমার ঘর থেকে বের হয়ে যাই, আমার বাবার সামনে তুই চলে আসি বাইরে। তখন আমার বাবা কনফিউশন হয়ে যায়, যে ছেলে আমার মুখের দিকে তাকায় কথা বলে না সেই ছেলে, আমি যে ছেলেকে এত টর্চার এতই করছি কখনো ফিডব্যাক দেয়নি, সেই ছেলে আজকে আমার মুখের সামনে দাঁড়া আমার মার কাছে বলে যে আমার সামনে দাঁড়া 27 লক্ষ টাকা ছিনতাইকারী যেভাবে চায় সেভাবে চায় আমার ছেলে। তো আমার বাবা সে টাকাটা দেয় না, তো দেয় না বলতে আমার বাবার যে ক্রেডিট কার্ড ছিল সেটা পাসওয়ার্ড আমি জানি, তো সেখান থেকে ক্রেডিট কার্ড আমি চুরি করি। চুরি করে নিয়ে আমার যে ছোট বোন ছিল ওকে নিয়ে আমার বাবা আবার টাকা ব্যাংকে নিত, লেনদেন করত। তো আমি ওর মাধ্যমে টাকা উঠাই, যে পপি তুই 27 লক্ষ টাকা উঠাই। আমার বোনটা আমার কথা শুনতো খুব, আমাকে ও সবচেয়ে বেশি ভালোবাসত। তো 27 লক্ষ টাকা উঠাই আনে, আমাকে দেয় টাকাটা নিয়ে আসা। 27 লক্ষ টাকা তো যখন আমাকে দেয়,
আমি বিশ্বাস করতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি। আপনার বোনের বয়স তখন কত?
আমার বোনের বয়স তখন 14 বছর।
14 বছরের বাচ্চাকে ব্যাংক থেকে 27 লক্ষ টাকা দিবে না?
27 লক্ষ টাকা ও একা জানে, আমার আন্টি ছিল সাথে, আমি ওকে একা পাঠাইনি। কিন্তু আমার বাবা যখন যেত ওকে নিয়ে যেত, ওকে নিয়ে টাকা লেনদেন করতো। আর ও
নো, ইটস নট পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ 27 লক্ষ টাকা ব্যাংক থেকে শুধু ক্রেডিট কার্ডের মাধ্যমে ইটস নট পসিবল, ইটস রিয়েলি নট পসিবল।
হ্যাঁ, সে বলেছে যে ভাইয়া এটা আমি ক্রেডিট কার্ডে নিয়ে আসছি, কিন্তু কিভাবে নিয়ে আসছে জানি না। পরে আমাকে আইনে টাকাটা দেয়, আমার আন্টিকে জিজ্ঞেস করে আন্টি এটা সত্যি কি ব্যাংক থেকে নিয়ে আসছো? পরে আমার আন্টি বলে হ্যাঁ আমি নিজে যাই পপির সঙ্গে গেছি। তো আমার বোনকে আমি খুব বিশ্বাস করতাম, আমার এত কিছু কেয়ার ছিল না যে আমার দরকার ছিল ওদিন টাকা।
আপনার বাবার কি এত টাকা ছিল?
হ্যাঁ, আমার বাবা ব্যবসা করতো খুব বড় ধরনের, বললামই তো ফার্স্টে
বাইকের ব্যবসা।
হ্যাঁ,
27 লক্ষ টাকা আপনি ফ্যামিলি থেকে নিলেন?
নিলেন।
এটা খুবই কন্ট্রাডিক্টরি, এভাবে টাকা নেওয়া যায় কিনা, ইটস রিয়েলি কন্ট্রাডিক্টরি। এবং 27 লক্ষ টাকা একজন বিজনেসম্যানের কাছ থেকে এত সহজ আদায় করা, ইটস রিয়েলি কন্ট্রাডিক্টরি। ওকে, লেটস কন্টিনিউ। তারপর যেহেতু আপনারা রায় দিয়েছেন ওর কথা শুনবেন, আপনারা শুনুন। ওকে,
যখন আমি নিই 27 লক্ষ টাকা তখন আমার বাবা কনফিউশন হয়ে যায়। তখন ফার্স্ট টাইম ওদিন ড্রাগস নেই, আমি ওদিন যেটা কুলকি বলে ওদিন যে আমি গাঁজা খাই ফার্স্ট, আমি বমি করে দেখে প্রথম যখন টানটা খাই বমি করে দিই ফার্স্ট। দ্বিতীয় যে টান খাই সেটা হয়ে বমি করি, কিছু অসুস্থ হয়ে পড়ি। পরে আস্তে আস্তে আমি ড্রাগস নেই। তখন আমার গার্লফ্রেন্ড ও বলছিল কলকাতা যাবে, তখন কিভাবে যাওয়া যায়? ওর মামাকে বলে পাসপোর্টের ব্যবস্থা করলো। কিভাবে যাবে? তখন তো আমাদেরকে পাসপোর্ট দিবে না, 18 বছরের নিচে নাকি পাসপোর্ট দেয় না আমি যতদূর শুনতে পারছি। দেন আমার যে গার্লফ্রেন্ডের মা ছিল ওনার একটা পাসপোর্ট করলো, ওনার সাথে আমরা ওনার ছেলে মেয়ে হিসাবে যাবো। তো ওনাকে নিয়ে আমরা কলকাতা যাই আমার ওই গার্লফ্রেন্ডের মামার বাড়িতে। ওখানে যা আমি একটা বাইক নিই, আমার ওই মামাকে বলি।
কি বাইক ওটা?
ওটা ছিল পালসার বোস্ট।
ওকে, আপনি বাইক নিলেন এবং 27 লক্ষ টাকা নিয়ে আপনি কলকাতায় চলে গেছেন।
হ্যাঁ, 225 cc বাইকটা। তো ওখান থেকে
225 cc,
হ্যাঁ, ওটা নিউ বাইক তখন, বাইকটা ইন্ডিয়ান, 1,20,000 টাকা ওই বাইকটা,
রুপি
রুপি।
ওকে,
যে টাকাগুলো নিছি সেটা আমার গার্লফ্রেন্ডের যে মা ছিল তার অ্যাকাউন্টে আমি বাকিগুলো রেখে গেছি বাংলাদেশ।
ওকে,
মোটামুটি আমার গার্লফ্রেন্ড নিয়ে অনেক মজা করেছি, ফান করছি, তো আমি ওদিক থেকে টেনশন নিয়ে থাকতাম। দেন ওই যে আমার চাচাকে আমি মার্ডার করছি, সেটাই বারবার আমার চোখের সামনে দৃষ্টি আসত।
ওকে,
দেন বারবার ঘুরে পেয়েছে আমার মাথায়, মানে ওই টেনশন নিয়ে থাকতো, সবসময় কনফিউশনে থাকতাম যে কি হবে। যদি ফিউচার কোন একদিন জেনে যায় কেউ, তো আমার লাইফটাই ফুল এখানে থেমে যাবে। যে আমার বাবাকে যেদিন আমি বলেছিলাম আমি একজন লয়ার হব, সেখানে যদি যে থেমে যায়।
ওকে,
দেন আমি রাস্তাও দেখতেছিলাম না, তার জন্য সে আমাকে বারবার অ্যাটেন্ড করছিল মারার জন্য। তো দেন আমার গার্লফ্রেন্ড আমাকে প্রশ্ন করে দিপা যে মাহিন, তখন আমরা একটা রেস্টুরেন্টের সামনে যাই কলকাতা হাওড়া, ওখানে খাওয়ার জন্য আমি আর খাই না, খুব টেনশন, ও খায় কিছুটা পরে বের আসে। ও আমাকে প্রশ্ন করে, মাহিন কি বলো তো, এমন কি টেনশন করে বলো তো আমাকে। আমাকে জড়ায় ধরে বলে, ওপেন বাইকটা এক সাইডে দাঁড়ানো ছিল রেস্টুরেন্টের সামনে, বাস স্ট্যান্ড কলকাতা। তো সবাই অবাক হয়ে গেছে যে এই ছেলে মেয়েকে জড়ে ধরছে। দেন তার নাকে নাক ফুলছিল, তো পুলিশ এসে বলে আমাকে প্রশ্ন করে, তোমরা কি হাজবেন্ড ওয়াইফ? পর আমার ওয়াইফ উত্তর দেয়, আমার গার্লফ্রেন্ড উত্তর দেয়, হ্যাঁ আমার হাজবেন্ড। আচ্ছা,
কলকাতায় ওদের কে ছিল?
কলকাতার মামা ছিল।
ওরা কি ওখানকার লোকাল ছিল?
হ্যাঁ, লোকাল। তো ফাইনালি ওকে আমি বলি যে দীপা এরকম করছি, আমার চাচাকে আমি মেরে ফেলছি, যে কোথায় রাখছো কি করছো। পরে বলছি আমি এইভাবে এইভাবে, ওরা আমাকে হেল্প করছে, দেন সাপাই করে দিছি। তখন আমার গার্লফ্রেন্ড আমাকে জোরে দেওয়া বলে, সাব্বাস, তোমার বুকে এখন সাবাস এসে পড়ছে। আমি এই জন্য মাঝে মাঝে কনফিউশন থাকতাম যে আমার বয়ফ্রেন্ড যে হবে, যে আমার বয়ফ্রেন্ড সে একজন বিতু, আমি সবসময় ভাবতাম। তখন আমার গার্লফ্রেন্ড এই ফিডব্যাকটা আমাকে দিল তখন, যে সাবাস, সামনে তুমি আরো আগাইতে থাকবা, দেন তোমাকে কেউ যাতে না ছুতে পারে, আমি এরকমই একটা ছেলে চাই আমার পাশে। তখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক ফান টান করি, 3 মাস 2.5 মাস থাকি, তখন বাংলাদেশে চলে আসি। আসা সব শুনি ফাস্ট হয়ে গেছে, টাকা নিচে নিছি। ওই টাকা নিছি কিভাবে? আমার বাবা যে ক্যাশ টাকা রাখছিল ব্যাংকের থেকে নিয়ে আসে ঘরে, সেটা আমি জানতাম না, আমার বোন জানতো, আমার মাও জানে না। আমার যে বাবার একটা পার্সোনাল রুম ছিল, ওই রুমে তার সবকিছু রাখতো, আমার বোন জানতো শুধু। দেন ওখান থেকে 27 লক্ষ টাকা নিয়ে আমাকে দিয়েছে আমার বোন,
মানে ব্যাংক থেকে নেয়নি, ক্যাশ থেকে নিয়েছে। ওকে,
ওখান থেকে 27 লক্ষ টাকা নিয়ে দিছে আমার বাবা, ওখানে ক্যাশ 50 লাখ টাকা রাখছিল, ওখান থেকে 27 লক্ষ টাকা আমার বোন দিয়েছিল। যখন জিজ্ঞেস করছিল, আমার বোন আবার এমন ক্রিয়েটিভ করছে আমার আন্টি, আমার বোনকে দিয়ে যে তালাটা ভেঙে ফেলো ওই যে আলমারির, কিভাবে তালা লকটা ভেঙে ফেলছে আমি জানি না ওরা। তখন আমার বাবা এসে প্রশ্ন করে, তখন বলে যে মাহিন ওখান থেকে তালার লক ভেঙে টাকা নিয়ে গেছে,
মানে আপনার উপরে দোষটা চাপায় দেয়, তখন আপনি অলরেডি ইন্ডিয়াতে। সো সি দা ক্লাইম্যাক্স, স্টোরিটা কিভাবে ঘুরপাক খাচ্ছে। আরো দুজন খুন হয়েছে আজকের এই গেস্টের হাতে, কারা তারা কিভাবে আমরা জানব মাত্র 4 মিনিটের বিরতির পরে। প্রিয় শ্রোতা, আমাদের এখানে স্ট্যান্ড বাই আছেন 3 জন লিসনার, যারা সরাসরি সিলেক্ট হয়েছেন আমাদের পেজ থেকে এবং যারা সরাসরি অংশগ্রহণ করছেন এই অনুষ্ঠানটিতে। এই ফাঁকে একটু বলতে চাই, জীবনের গল্প পার্ট 3 বইটি এবারের বইমেলাতে পাওয়া যাবে। যারা অ্যাডভান্স বইটি পেতে চান, সংগ্রহ করতে চান, তারা ফোন করুন rokomari.com এর 16297 এই নাম্বারে। আমি আরো একবার বলছি, 16297 এই নাম্বারে। খুবই লিমিটেড সংখ্যক বই বাজারে আসছে, দ্রুত অর্ডার দিন যদি আপনি সংগ্রহ করতে চান। 16297। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, মাহিন কনফেস করছে এখানে। ওকে মাহিন, আমরা কথা না বাড়িয়ে আবারও আপনার কাছে ফিরছি। তারপর
যখন বাংলাদেশে আসি, আমার ওই বাইকটা যখন আমি অনেক শখ করে কিনছি বাইকটা,
জি,
তখন আমি আমার গার্লফ্রেন্ড মামার সাথে আমি শেয়ার করি, মামা কিভাবে এটা নিয়ে যায় বাংলাদেশ, উনি সব ব্যবস্থা করে দেয়, আমি দেশে নিয়ে আসি বাইকটা, নিয়ে এসে আমার গার্লফ্রেন্ড এর বাড়িতে রাখি বাইকটা। আমি অবস্থা যাই বাসায়, আমার বাবা আমাকে ধরে, ক্যাশ থেকে টাকা নিছো কেন? পর আমার বাবাকে আমি ফাইনালি বলে দিছি যে তোমার কাছে যে আমি টাকা চাইছি, আমি তো আগে শুনে ফেলছি বাংলাদেশে এসে। আমার এক বোনের বান্ধবী ছিল, ওর ক্লোজ বান্ধবী, ও আমাকে বলছে এয়ারপোর্টে রিসিভ করতে যায় আমাদেরকে,
জি,
তখন ও আমাকে বলে রাস্তা আস্তে আস্তে যে মাইন ভাই এরকম এরকম। তখন এসে আমি আমার বাবাকে বলছি, আমি নিজের শিকার চাপা নিলাম নিজের গায়ে, যে হ্যাঁ আমি নিছি, তোমার কাছে আমি টাকা চাইছি দাও নাই কেন? আমার বাবা বলে যে তোমার মতো ছেলে আমার লাগবে না, যে ছেলে চিন্তাই করতে পারে ঘর থেকে, তুমি টাকা চুরি করছো দেন তুমি আমার সামনে আসবে না কখনো ছেলে হিসেবে। আমি ওকে বাই, ওকে আমি মেনে নিলাম আসবো না, এই জন্য যদি তুমি পরিচয় না দাও আমাকে, দেন আমি তোমার ঘর ছেড়ে তোমার ভাইয়ের জন্য, দেন তোমার ছোট ভাইয়ের জন্য আমি নিজে জব করছি রেস্টুরেন্টের ছেলে, তোমার মতো একজন প্রভাবশালী ছেলে হয়ে আমি রেস্টুরেন্টে জব করি, টিচারের কাছে আমার জবাব বিভিন্ন ভাবে লুকাইতে হয়, দেন তাহলে তোমার ঘরে আমি জন্ম না নিয়ে আমি সাধারণ যদি কোনো একটা রিস্কাওয়ালার ঘরের ছেলে হতাম, দেন আমার এতটা এই কষ্ট করতে হতো না, দেন তারা আমাকে বুঝত ফাইনাল, ঠিক আছে তুমি বাবা হিসেবে আমাকে পরিচয় না দাও, ওকে। তখন আমি এটা বলে আমার গার্লফ্রেন্ডের বাসায় চলে আসি, চলে আসি থাকি। তখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হব অনার্সে, ইন্টার রেজাল্ট আসছে, মোটামুটি পাইছি আমি। তখন আমার গার্লফ্রেন্ডও হ্যাপি, তখন একটা প্রাইভেট ভার্সিটিতে আমরা ভর্তি হই, আমার গার্লফ্রেন্ড আর আমি দুজনই একসঙ্গে। এর মাঝখানে একটা কথা ফেলে চলে আসছি, আমার গার্লফ্রেন্ডের মা বলছিল যে মাহিন আর কত তুমি বিয়ে করে ফেলো দীপাকে। তো আমি আমার গার্লফ্রেন্ডের মাকে বলছি, মা চলেই তো গেছে, তো আর সামনে অল্প কিছুদিন পড়াশোনা শেষ করে বিয়েটা করি। ওকে, যখন প্রাইভেট ভার্সিটিতে আমরা ভর্তি হই, ভর্তি হওয়ার পরে দুজনে একই ভার্সিটিতে যাওয়া আসা করি একসঙ্গে ওই বাইকটাতেই, হুট করে ওর মামা তো ভাই আসে, ওর তিনটা মামা, আর ফার্স্ট যে মামা আমার গার্লফ্রেন্ডের, ওর মামা তো একজন থাকতো আমেরিকাতে, ওর মামারা আসে, এসে আমার গার্লফ্রেন্ডকে জোর করে, মানে ওকে জোর করে রুমে ওর মা ছিল না কেউ ছিল না, ওকে রেপ করে।
মানে এটা কি? আচ্ছা আমি একটা বেলের শব্দ পেয়েছি, আমার একজন লিসনার গেস্ট যিনি আজকে এখন পর্যন্ত মুখ খোলেননি, তিনি আপনাকে বোধহয় বিষয়টি নিয়ে প্রশ্ন করবেন। ওকে
সাব্বির বলছি, মাহিন বিষয়টি আমার কাছে পরিষ্কার না, আপনি যদি একটু পরিষ্কার করে বলতেন।
তাকে রেপ করে বলতে, তাকে ফার্স্টে অফার করছিল যে তোকে, তোমাকে
এটা কে করেছে?
এটা ওর মামাতো ভাই।
মামাতো ভাই?
হ্যাঁ।
মানে এটা আগে থেকে টার্গেটে ছিল তার?
হ্যাঁ, আগে থেকে তার নজরে ছিল নাকি ও, ওকে তাকে আসা প্রপোজ করে যে দীপা তোকে খুব ভালো লাগে, আমি তোকে বউ বানাবো। এটা বলে আমার গার্লফ্রেন্ডের মা কোথায় যেন চলে গেছে ও একা, তখন ও আমাকে ফোন করছে যে ওকে জোর করে রেপ করে, দেন পুরোটা করতে পারে নাই, কিস টিস বা ওরকম কিছু খুলে ফেলছে। তখন ওর জোর করে কামড় দিচ্ছে ওর মামাতো ভাইকে, এখানে কামড় দিয়ে কেটে খুব ব্লাডিং হয়েছে, অনেক ব্লাড হয়েছে। তখন ও আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি বলে, যখন বলে তখন আমি ওকে জিজ্ঞেস করি, পুরো স্টেট আমি জিজ্ঞেস করি যে এমনি কি হয়েছে, ও আমাকে স্টেট বলে দেয় আমাকে কিস করে, ফার্স্টে জোর করে কিস করে, দেন কিস করার পর আমাকে রেপ করার চেষ্টা করে, আমি জোর করে ছুটে আসি ওর কাছে। তখন আমার মাথায় খুব রক্ত চাপল, ওদিন আমার সাথে একটা টিপ ছুরি ছিল,
টিপচাকু,
হ্যাঁ টিপচাকু, দুইটা আমি কিনছি ওদিন মার্কেটের থেকে, এলিফেন্ট রোড থেকে,
জি,
বাইক দেখেছি কিনে নিয়ে আসছে। আমার মাথা খুব রাগ চাপলো, তখন আমি বলছি তুমি ভিতরে যাও, তোমার মামাতো ভাইটাকে বাইরে পাঠাও, আমি ওর সাথে একটু কথা বলবো। ও আমার গার্লফ্রেন্ড বলে ওকে এমন শিক্ষা দিবার যে তার জীবনে ও কারোর দিকে আঙ্গুল না তুলতে পারে। দেন কি করলাম, আমি স্মোকিং করলাম ওদিন, পাঁচটা স্মোকিং করলাম ওখানে দাঁড়াই, স্মোকিং করার পরে তখন আমি একটু ড্রাগস নিলাম।
ড্রাগ বলতে
আমি একটু হিরোইন খেয়েছি, আমার এক ফ্রেন্ড ও চিনে কোন স্পটে গেছে, ওকে ন্যাস্ত বললাম খাইছি। আমার ফ্রেন্ড বলে দোস ইয়াবা খাবি, তখন আমি ইয়াবা কিরকম, ইয়াবাটা যখন আমি নিজে খাইছি আমার কাছে এমন লাগতেছি যে আমি কাউকে মেরে ফেলি, সেগুনকার সরাসরি, মানে এত আমার মেজাজ হট হইছে যে আমি অলি ফুল কাউকে মেরে ফেলি। ওকে নিয়ে আসলাম, একটা রেল লাইন ছিল ওখানে।
কাকে নিয়ে আসলেন?
ওই আমার গার্লফ্রেন্ডের মামাতো ভাইকে।
ওকে আপনার কথা দিয়ে এমনিতেই চলে আসবে?
ওকে বললাম যে ওকে পাঠা দাও, আমি ওর সাথে কথা বলবো। তো শুনছে আমার কথা, তো আমি তাকে হাই হ্যালো করলাম, আমার ফ্রেন্ড ছিল চারজন তার সঙ্গে নিয়ে গেলাম। আমার এমনি তো নেশা যেতে বুঝতে পারছি কিনা জানি না, তখন খাইছি
না। কিন্তু ও আপনার কথায় কেন আসবে?
ওর সাথে আমার ফোনে কথা হয়েছিল যখন বাইরে ছিল।
ও তো জানতো যে ওর বয়ফ্রেন্ড আছে।
হ্যাঁ,
এবং সে বয়ফ্রেন্ডটা হচ্ছেন আপনি।
হ্যাঁ,
তো আপনি মানে ওর সঙ্গে ও এত একটা খারাপ ব্যবহার করেছে এবং সেই প্রেক্ষাপটে আপনি তাকে ডাকছেন, আর ডাকলেই সে আপনার কথায় চলে আসবে?
ও ভাবছিল আমাকে বলেনি দীপা। তো ওর মামাতো ভাই খুব ঘাবড়াইছিল, ও যখন বাইরে আসছিল তখন ভাবছিল আমার গার্লফ্রেন্ডের মাকেও বলে দিবে, মানে ওর মামিকেও বলে দিবে। তখন ও সরি টরি বলে যে মাহিন তোমাকে ডাকে। পরে বলছে আসছে, পরে আমি দীপার সামনে যা কথা বলছি, হ্যালো দিছি, আমি চলো কফি খেতে যাই। তো দীপা, আমি ও আমার দুইটা ফ্রেন্ড আর তাদের গার্লফ্রেন্ড মিলে কফি খেতে যাই, আসি এয়ারপোর্টে, আসি আমরা রেস্টুরেন্ট বসে খাওয়া দাওয়া করি। আমার মাথায় প্ল্যান ছিল আমি আজকে ওকে মেরে ফেলবো। দেন কিভাবে, ওকে দীপাকে বলি, দীপা তুমি আগে আগে যাও, ওকে নিয়ে আমি আসতেছি পিছনে বাইক নিয়ে। ওকে আর একটা অটোওয়ালা ঠিক করছে, ওর সাথে সব কথা কথা ফাইনাল ছিল যে আমি পিছন থেকে বাইক মারবো, তুই অটো থেকে সরে যাবি। ওকে আমি আগে থেকে ঠিক করে রাখছিলাম। তো আমার গার্লফ্রেন্ডকে এক সাইডে দেই, আর আমরা একটা গাড়ি ঠিক করছিলাম, ট্রাক। ওই ট্রাকটা মানে পিছন থেকে আমি যাবো, সামনে থেকে ও আসবে। আমার এক ফ্রেন্ডের বড় ভাই ট্রাক চালাতো, ওর নিজের ট্রাক।
ওকে,
তো ওদিন আমি পুরো ওভাবে প্ল্যান করলাম কোথায় হবে এটা। এটা হবে উত্তরা, যখন আমরা উত্তরা ঢুকবো জসীমউদ্দিন, সরি রাজলক্ষ্মীতে, উত্তরা ঢোকার আগে রাজলক্ষ্মী রোডে এটা হবে, ওদিকে যানজট বেশি। যখন ও আসতেছিল আমার গার্লফ্রেন্ড, ওর আগে আমি সবকিছু শিখিয়ে দিছি যে এটা হবে। আমার গার্লফ্রেন্ড ও রাজি হয়েছে, হ্যাঁ ওকে এরকম শাস্তি দেওয়া হোক, তুমি দেবে, আমি চাই। ও আমার গায়ে হাত দিছে, আমার যে আমি এত বছর রিলেশন করলাম আমার গার্লফ্রেন্ডের সাথে, 5 বছর আমি তার গায়ে হাত দিই নি, জাস্ট একটা কিছু করি নাই, ও আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিছে। এমনিতে আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন আমার ওই প্ল্যান ভাবে আমি কি করলাম, বাইকটা এত স্প্রে টান দিলাম পিছন থেকে নিয়ে, আমি অটোকে মারে দিলাম।
মানে অটোর ভিতরে ও ছিল?
হ্যাঁ ও ছিল, আর যে ড্রাইভার ছিল ওর ড্রাইভার নিজে ফাল দিচ্ছে, কারণ ওকে আমি বলে দিচ্ছি আমি পিছন থেকে বাইক মারার আগে একটা হরেন দেবো।
ওকে,
হরেনটা যখন দিই ও অটো ড্রাইভার দেয় লাভ, আর আমি বাইক থেকে পিছনটা মারি, সামনে থেকে টাকা এসে ওরা মেরা দেয় অটো, অটোর উপর দিয়ে একদম চাপা দেয়, ওখানে শেষ।
এই যে এত এত দুর্ধর্ষ ফ্রেন্ড, এরা কি আপনার ক্লোজ ফ্রেন্ড ছিল? এরা আপনার এত ঘনিষ্ঠ হলো কেন? এদের বেসিক্যালি কাজ কি ছিল?
ওদের বেসিক্যালি কাজ ছিল যে আমার আমাকে এভাবে অবহেলা, আমার কাছেরই ফ্রেন্ড।
নো 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 নো, আমি আপনার অবহেলার জন্য তারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়নি, ব্যাপারটা এরকম না। আমি যেটা জানতে চাচ্ছি যে তারা আসলে কি ধরনের কাজ করত?
তারা বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল। দেন
কি ধরনের কাজ?
আমার যে ফ্রেন্ড ছিল একটা, ওর নামও বলছি না, একটা নাম বলছি সাকিব, ও বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতো, ড্রাগস থেকে শুরু করে সব, তিনজনই।
আচ্ছা,
দেন ওরা আমাকে সবসময় বলতো যে দোস্ত, তোর যে কোনো সমস্যা, যে কোনো দুঃসমস্যা আমরা আছি, যে সময় ডাক দিবি আমাদেরকে, আমরা সারা দিব তোর কথা। ওকে ফাইনাল। তো ওই দিনে হঠাৎ করে ওদেরকে আমি ডাকলাম, আসলো যেহেতু একবার বলছে। তো এইভাবে প্ল্যানটা করি, তো ওখানেই ও শেষ হয়ে যায়, ওর মাথার মজক বের হয়ে যায়, পিছন থেকে আমি বাইক মারি, অটো থেকে পড়ে যায়, ছিটকে যায়, আমিও এক সাইডে পড়ে যাই বাইক নিয়ে। তো সামনে থেকে ট্রাক এসে ওর উপরে উঠা দেয়, মাথার উপর দিয়ে, মাথার উপর দিয়ে উঠে দেয়, আমার মাথার মজক বের হয়ে যায়, আর আমার গার্লফ্রেন্ড হালকা পড়ে যায়, আঘাত খেয়েছে, দেন আমি কিছুটা আহত হয়েছি, আমার এখানে সাইন আছে এখনো, এই যে, আর এই মাথাতে সাইন আছে বাইক থেকে। আমি হালকা মানে নর্মাল জায়গায় পড়ছি আর কি আমি।
ওকে,
সেটা আমাদের প্ল্যান ভাবে ছিল, তো ওখানে আমি ওকে শেষ করে দিই। তো যখন সবাই জানার জানি হলো কি ভালো হলো যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমাদেরকে সবাই হসপিটালে দেখতে আসলো, ওর মামা, আমার গার্লফ্রেন্ডের মা, আমি। যখন শুনছি আমি আহত, আমার গার্লফ্রেন্ডের মা তো পুরো একদম যে আমার মেয়ের লাইফটা কি হবে, যেহেতু ওর জন্য ভাবছি যে দেখে আমি ঠিক আছি, ও কিভাবে হলো ট্রাক অ্যাক্সিডেন্টে, তখন ওটা ওখানে গেছে। তো ফাইনাল এভাবে ওটা দামা চাপা ওখানে দিছি, ওটা আর যেন কেউ ফ্রাস্ট করে নেই, আমার গার্লফ্রেন্ড ওর ফ্রাস্ট করে নেই। তো একদিন এভাবে আমরা যখন অনার্স সেমিস্টারে পড়ি সেকেন্ড ইয়ারে, তখন আমার গার্লফ্রেন্ড একদিন আমাকে বলে যে মাহিন তুমি তো ওকে মেরে ফেলছো, এটা তো কোনো একদিন ফ্রাস্ট হয়ে যেতে পারে। আমাকে কেন? ও বলে যে যাদেরকে নিয়ে করছো, আমার ফ্রেন্ডের কথা বলে, যদি ওরা কখনো বলে দেয় আমার মাকে বা তোমার কাউকে, আমাকে বলবে না, দেন তুমি নিজে ঠিক থাকো। তো একদিন আমাকে একসাথে জড়া ধরে যে চলো আমরা আজকে একসঙ্গে থাকবো। তো আমরা একসঙ্গে থাকলাম, 3 মাস ছিলাম, এক পর্যায়ে প্রেগনেন্ট অবস্থায় গেছিল।
প্রেগনেন্ট মানে
3 মাস একসঙ্গে থাকছিলাম।
3 মাস একসঙ্গে থেকেছেন এবং অবৈধ অনৈতিক শারীরিক সম্পর্ক করেছেন?
এটা নিজে ইচ্ছাকৃত ভাবে ছিল রাজি। তো সেখান থেকে আমি চিকিৎসা করি, যেভাবে টাকা ছিল আমার, ওই যে আমার বাবার যে টাকাগুলো নিয়েছি সেগুলো আমার ওই গার্লফ্রেন্ডের মার ব্যাংকে রাখছিলাম। তো কি করা যায়, তাকে আমি ট্রিটমেন্ট করে জীবন সুস্থ করি, ও আমাকে আরো সাহস দেয় যে হ্যাঁ তুমি যেটা করছো এটা ভালোর জন্য, আর আমি চাই তোমার সঙ্গে এভাবে সারা জীবন থাকে। আমাকে একদিন বললো, মাহিন অনেকে তো অনেক রাজনীতির সাথে জড়ায়, তুমি যদি একটা কোনো দল নিতে পারতা।
ও আপনাকে ইন্সপায়ার করে রাজনীতির সঙ্গে জড়ানোর জন্য?
হ্যাঁ। তখন আমি বললাম, দীপা এটা কি সম্ভব, আমি পড়ালেখা কন্টিনিউ করতেছি, এর ভিতরে আমি অলরেডি।
তখন আপনি কিসে পড়েন?
তখন আমি সেকেন্ড ইয়ার।
অনার্স সেকেন্ড ইয়ারে? কোন সাবজেক্টে?
কমার্স, হিসাব বিজ্ঞান।
ওকে।
দেন ও বললো, না হতেই হবে। খুব একদিন আমাকে জোর করলো যে হ্যাঁ তুমি রাজনীতির একটা নিয়ে একটা দল নিতে হবে তোমার। আমি বললাম, দীপা এটা কি সম্ভব? বলে, হ্যাঁ তোমাকে সবাই দূর থেকে নাম শুনলে ভয় পাকে। আমি চাই, আমি কি কেন, আমি তাকে ফিডব্যাক দিই কেন? ওর এবার একটা বান্ধবী, ওর যে বয়ফ্রেন্ড, ওর বয়ফ্রেন্ডের বাড়ি হচ্ছে চিটাগাং, আমার ওই গার্লফ্রেন্ডের বান্ধবীর বয়ফ্রেন্ড, অনেকে খুব পাওয়ারফুল,
যার দেখা থেকে ওর মনে হয়েছে যে তার গার্লফ্রেন্ডও পাওয়ারফুল হতে হবে।
হ্যাঁ, আমারও পাওয়ারফুল হতে হবে, আমি তার বয়ফ্রেন্ড। তো ওকে, আমি তার কথাতে এক সময় রাজি হই, অনেক রিকোয়েস্ট করার পরে। তখন আমি একটা বেস বানাই, আমার ওই যে যে তিনটা ফ্রেন্ড ডাকলে আমার আসে সারা দেয়,
ব্যাচ।
হ্যাঁ, ব্যাচ।
ওকে।
তাদেরকে বললাম, দোস্ত আমি রাজনীতিতে জড়াবো, কিভাবে কি করতে হবে। আমার ওই যে বড় ভাই আমাকে হেল্প করতো থানা থেকে নিয়ে আসছিল ফার্স্টে, তাকে বললাম, ভাই আমি একটা ব্যাচ বানাতে চাই। উনি তো শুনে মাথায় হাত দিছে, মাহিন কি বলো তুমি? আমাকে, হ্যাঁ ভাই আমার এই জীবন আর ভালো লাগে না। তখন উনি আমাকে ইন্সপায়ার করে, হ্যাঁ আছি তোমার সাথে, আমি আছি, তোমার পিছে কেউ না থাকুক, তোমার মাথায় আমি আছি, যাও। তখন ওরা 400 পোলা বানালো ওই ওদিনই, ওদের
কারা 400 পোলা বানিয়ে?
আমার ওই ফ্রেন্ড তিনজনে 400 পোলা বানিয়ে আসলো, ওদের আগেরই ছেলে পেলে, ছোট ভাই মিলে একটা অনেক ছেলে পেলে আনলো। আমরা একটা মিটিং করলাম একটা মাঠে, এটা উত্তরনয় নম্বর মাঠে মিটিং করলাম। মিটিং করার পর আমাকে পরিচয় করে দিল, এটা তোমাদের বড় ভাই, আমার ওই ফ্রেন্ড, ওদের যে বেস গুলা নিয়ে আসছে ওদের সঙ্গে আমাকে পরিচয় করে দিল, এটা তোমার বড় ভাই। ওকে, এনিওয়ে আমি একদিন আমার ওই যে বড় ভাই সে আমাকে পুরা লিড দিত। উনি বলে, মাহিন এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার সাথে গ্যাঞ্জাম হয়েছে। কোথায় হয়েছে? এটা হয়েছে দক্ষিণখান, আমাদের এয়ারপোর্টে একটা দক্ষিণখান আছে ওদিকে। তো ভাই কি করতে হবে? যে তোমার আসতে হবে। তো আসতে হবে মানে ওকে মারছিল আর কি, ওর গ্রুপের এন্টি গ্রুপের একজন ওকে মারছিল মিটিং এ গেছে আর দক্ষিণখানে, যাতে ওকে মারছে খুব, যেহেতু একজন পাওয়ারফুল এখানে ও মারামারি করতে পারবে না, আমাকে ডাকছে আর কি যে মাইন তুমি আসো। পরে আমি গেলাম, আমার তিনটা ফ্রেন্ড গুলো, আমার দুইটা ছোট ভাই, ওই বেচি নিয়ে গেলাম, আমার নতুন যে বেস বানালাম নিয়ে আমি হিট করলাম। আমার ওই বড় ভাইয়ের কিছু ছেলে পেলে ছিল দক্ষিণখান, আমাকে দেখা দিছে ওকে, তাদের নাম বলবো না কাকে দেখা দিছে, এন্টি গ্রুপ আমার ওই বড় ভাইয়ের। তো তাকে আমি হিট করলাম ফার্স্টে, আমি তার সঙ্গে যে একটু মিট করলাম যে ভাইয়া আপনার নাম কি এটা? বলে, হ্যাঁ তুমি? আমি বলছি, আমি মাহিন উত্তরা থেকে আসছি। পরে বলো, তুমি কি ওর ছোট ভাই? আমাকে, হ্যাঁ। তোমার ভাইকে তো আমি মারছি, এখন তোমাকে মারবো। আমাকে, ভাই মারবেন? আমি ঠান্ডা মাথা বলছি যে ভাই মারবেন, আগে বুঝেন, যদি আমাকে মেরে আপনার আমাকে যদি মেরে যত খুশি মারতে পারেন, যদি আপনি নিজেকে টেকাল দিয়ে রাখতে পারেন আমাকে মেরে, তাহলে আমাকে কাটতে পারেন। তখন ওর দুটা চামচা ছিল ওর বডিগার্ড, হ্যাঁ আমাকে পাঁচ থেকে এসে আঙ্গুল নাচা নাচা বলতেছে, কি করবি তুই? আমাকে একটা ধাক্কা দিছে কলার ধরে, তো আমার সাথে একটা টিপ চাকু ছিল, ওটা বের করে আমি একটা পার মারছি।
বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা, আমরা আরো একবার বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। ওর বলার যে ধরন সেই জায়গাটি থেকে আজকের এই গল্পটা অনেক বেশি কন্ট্রাডিক্টরি। অফকোর্স এই ধরনের কমেন্টস আমরা ফেসবুকে অনেক পেয়েছি এবং এটা এই প্রথম যে বেসবিটা নয়, কিন্তু একটা জায়গা থেকে আমরা আমাদের এই স্টোরিটাকে আপনাদের কাছে বলার সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে স্ট্রেংথ দিয়েছেন আপনারাই, ভোট দিয়েছেন আপনারাই, আপনারা চাইলে এটাকে স্টপ করে দিতে পারতেন, এবং যেহেতু গল্পটা অনেক দূর চলে এসছে আপনারা চান গল্পটা কন্টিনিউ হোক, এটা একটা পয়েন্ট। আরেকটি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওর একটা শারীরিক দুর্বলতা আছে, যে কারণে এমন হতে পারে যে ওর বলার জায়গাগুলো কিছুটা হলেও অগোছালো বিচ্ছিন্ন, এবং সেই দুর্বলতাটা কি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই ফাঁকে একটু বলতে চাই, জীবনের গল্প পার্ট থ্রি বইটি এবারের বইমেলাতে পাওয়া যাবে। যারা অ্যাডভান্স বইটি পেতে চান, সংগ্রহ করতে চান, তারা ফোন করুন রকমারি ডট কম এর 16297 এই নাম্বারে। আমি আরো একবার বলছি, 16297 এই নাম্বারে। খুবই লিমিটেড সংখ্যক বই বাজারে আসছে, দ্রুত অর্ডার দিন যদি আপনি সংগ্রহ করতে চান। 16297। আমরা মাত্র 5 মিনিটের বিরতি নিতে চাই, 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জিকি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছে মাহিন। আমরা কথা না বাড়িয়ে মাহিনের কাছে আবারও ফিরছি। জি বলুন, তারপর কি হলো?
তারপর আমি ওকে একটা পার দেয় হাত কেটে যায় অনেক। খুব ওখানে একটা অনেক বড় গোলাগুলি হয় ওখানে দক্ষিণখানে। ওদিন এক পর্যায়ে গোলাগুলিতে ছড়াছড়ি আমার নামটা ছড়ে যায়, যে উত্তরার মাহিন, নয় নম্বর সেক্টরে। তো ওখানে এক সময় ছড়ে যায়, আমি অনেক বড় একটা রাজনীতির সাথে ইনভলভ হই। হওয়ার পরে আমি এক সময় একটা পাওয়ার পাই। তো এভাবে আমার নাম ছড়ে যায়। দেন তখন এভাবে পড়ালেখা করতে করতে আমি অনেক বড় রাজনীতির সাথে জড়াই, আমার নামটা ছড়াই। টুঙ্গিপন্ত আমাকে চিনে, টুঙ্গি গাজীপুর পন্ত, যে উত্তরা নয় নম্বর মাহিন, এক ডাকে সবাই চিনে। এখন আমার নাম আছে। তো যখন জড়াই, এক সময় আমার গার্লফ্রেন্ড কি করে একটা ছেলের সাথে অ্যাফেয়ার করে ফেলে, অন্য এক ছেলের সাথে, আমি জানতে পারি না। পরে একদিন ফোনটা ওর নেই। ফোনটা নেওয়ার পরে আমি একদিন একটা ছেলের ফোন আসে। কিভাবে আসে? আমি ফোনটা রিসিভ করি যে ভাই কে তুমি? আমি তো দীপাকে চাই, আমি দীপার ফ্রেন্ড হতেই পারি স্বাভাবিক। তো আমি নর্মালি নিছি, এটা কিছু মনে করিনি। তো নেওয়ার পরে একদিন পয়লা বৈশাখে আমি আমার গার্লফ্রেন্ডে ফোন করি যে আসো, তুমি তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো, আমার ভালো লাগতেছে না কিছু। বিভিন্ন অনেক কিছু মনে পড়ছে যে ওকে নিয়ে ঘুরতে গেলে হয়তো আমার একটু হালকা ভালো লাগতো
আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে।
হ্যাঁ, তখন ওদিন আমার প্ল্যান ছিল আমি রমনা পার্কে যাব। এভাবে আমি একটা ব্যবসা তো জড়াইছি। একটা ব্যবসাটা ছিল ভালো, আমার এক বড় ভাই, ওকে সম্মান দিয়ে ওর একটা দোকান ছিল, মোদি দোকান। সেখানে আমি কিছু টাকা পেমেন্ট করছি যে পার্টনার আর কি, যে ভাইয়া আপনার আমার টাকাতে মাল উঠেছি, ওর দোকানে কিছু যা হবে অর্ধেক ওর অর্ধেক আমার, 50-50। তো স্টার্ট করছি এভাবে করতে করতে ওকে পয়লা বৈশাখে আমি ফোন করি, ও ফোন বন্ধ, নাহলে 100 ফোন দিছি, ফোন বন্ধ। যখন ওর বাসায় যাই, যা দেখি ও নাই। আমার গার্লফ্রেন্ড মাকে জিজ্ঞেস করি যে মা ও কোথায় দেবা, যে আমি তো জানি না, ও নাকি তোমার কাছে গেছে। আমি করি না, আমার কাছে যায়নি। তো পরে আমার এক ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, যে রুমে ওরই বান্ধবী, যেটা বলছিল আমার ফ্রেন্ড হয়ে থাকবে সারা জীবন, ওই রুমে ও আবার দেখে ফেলে। ওর মার সাথে ঘুরতে গেছিল চিড়িয়াখানায়, চিড়িয়াখানায় ওদেরকে দেখে ফেলে।
দেখে ফেলে মানে কি দেখে?
আমার গার্লফ্রেন্ড আর ছেলেকে নিয়ে ঘুরতেছে,
মানে আপনার সঙ্গে বিট্রে করছে।
হ্যাঁ, তখন ও আমাকে ফোন করে বলে রুমে যে দোষ এরকম। আমার মাথায় রক্ত উঠে যায়, আমি এটা কি বল উল্টা পাল্টা, ও এরকম করবে কেন? বিশেষ না হলে তুমি ভিডিও ক্লিপ দেখবা, ও আবার ভিডিও করে নিয়ে আসছে ওরকম। আমি বিশ্বাস না করি যে দেখে, যখন ভিডিওটা দেখেছে তখন আমার বিশ্বাস আসেন যে এটা কি করা হয়, যে মেয়ের কারণে আমি এত কিছু করলাম, এই পর্যায়ে আসলাম, যে মেয়ের কারণে আমার বাবা মার আমি পরিশ্রম করছি, আমি হোস্টেলও জব করছি এসএসসি পরীক্ষা দেওয়া অবস্থায়, যার জন্য যে আমাকে উৎসাহ দিছে এসব কাছে আসার জন্য, যে বলছে আমাকে ওয়াদা করে আমাকে ছেড়ে যাবে না কখনো, সেই মেয়েগুলো কি করে করতে পারে? আমি ওখানে সেফ প্লেস হয়ে যাই ওদের বাসায়, ওই রুমের বাসায়। আমাকে নিয়ে মাথায় পানি টানি দেয় ওর মা। তখন ওর মা আমাকে বুঝায়, ওই রুমের আমার বান্ধবীর মা, যে মাহিন যা করো ঠান্ডা মাথায়, বাবা মাথা গরম করো না, দেখো কি করতে পারো। পরে ওকে ধরি। আমার গার্লফ্রেন্ড তখন আমাকে ফিডব্যাক দেয় যে তোর জীবনে আমি থাকবো না, ফাইনালি আমাকে বলে দেয় থাকবো না। আমি বলি কেন, তুমি যা যেভাবে চাইছো সেভাবে করছি। এর মাঝখানে বলে দিছি কিবরা ভাই, আমার পড়ালেখাটা আনলিমিটেড বন্ধ হয়ে যায়, আমি পড়ালেখাটা করতে পারি না, সেকেন্ডের বন্ধে থেমে যাই। আমি থেমে যাই, তখন ওকে বললাম দেখো তোমার জন্য আমার কিছুই হলো না, তুমি যেভাবে চাইছো আমি সেভাবে হয়েছি, তোমাকে খুশি করার জন্য আমি সবকিছুই করছি, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবা? তুমি তো আমাকে ওয়াদা করছো, আমি নিজের ওয়াদা আমি এসব মানি না, আমি তোমার সাথে থাকতে পারবো না সারা জীবন, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। তখন এই ব্যাপারটা ওর মাকে জানাই, আমার ওই বান্ধবীর রুমে, ও যায় ও যা বলে। তখন ওনার এত ভালো মানুষ উনি, ওনার মেয়েকে খুব টর্চার করল আমার গার্লফ্রেন্ডকে, ওনার মা, যে তুই কেন ওর জীবন থেকে চলে আসবি, তোর জন্য অনেক কিছু তুই যেভাবে চাইছিস সেভাবে অলরেডি ওর পড়ালেখা থেমে গেছে। তো ফাইনালি বলে যে তোমার পড়ালেখা থেমে গেছে, তুমি তো সামনে লয়ার হতে পারবে না, ওই সুতো ধরে আমার জীবন থেকে সরে যায়। আমি ওকে ওর পাও ধরে কান্না করছি, আমি অনেক ওর পা ধরে এত কান্না করছি যে আমি মাটিতে, আমার মা বাবার কাছে যে কষ্ট পাই, আমার চোখে যে পানি না ঝরছে, ওই পরিমাণে পানি আমি ঝরছে আমার চোখের থেকে অটোমেটিক ভাবে। তখন ওরা বিয়ে করে, বিয়ে করে বলতে কাজে অফিসে যে বিয়ে করবে ওই ছেলেকে, ওই যে ছেলের সাথে নতুন অ্যাফেয়ার হচ্ছে আমার গার্লফ্রেন্ডের, ওই ছেলেকে বিয়ে করবে। আমার মাথায় তখন আরো রক্ত চেপে যায়। ওই ছেলের বাসা হচ্ছে আবার আপনার টঙ্গিতে। আমি আবার খোঁজ পাই কিভাবে, ওই মেয়ে আবার আমাকে জানায় মেসেজ এর মাধ্যমে, ওই আখি, যে আজকে আমরা টঙ্গিতে যাচ্ছি ভাইয়া, দীপার বিয়ে, কোথায়, পুরো ডিটেলস মেসেজ করে পাঠাতে, স্টেশন রোড একটা কাজ অফিসে। আমি যাই, সাথে সাথে ওখানে আগের যে আমি উপস্থিত হই, ওখানে আমার অনেক ছেলেবেলে পরিচিত কয়েকজন নিলাম, তারপর ওখানে আমি স্ট্রেট ওকে মেরে দিলাম বাইক দিয়ে, একদম বাইক দিয়ে পিসা ফেলেছি, পিসকাতে নামার সঙ্গে সঙ্গে। আমার মাথায় এত হিট ছিল ওদিন, আমার নিয়ত ছিল হয় আজকে ওকে আমি পাবো না হলে ওকে মারবো দুটার। যখন ওকে নামছে আমি ওকে ডাকি, ও আমাকে খুব খারাপ বিভাবে একটা গালি দেয়, তখন পিছন থেকে আমি ওকে বাইকটা দিয়ে মেরে দিই স্প্রিট করে। মেরে দেওয়ার পরে তখন আমাকে ধরে পাবলিকে, ধরে আমাকে খুব মারধর করে থানা উঠা দেয়। তখন ওর অবস্থা এতটা ছিল, এক পর্যায়ে মারা যায় আর বাঁচেনি, তারপর আমাকে থানা দিয়ে দেয়, হ্যান্ড ওভার করে দেয়।
মানে সবার সামনে আপনি কাজটা করেন?
হ্যাঁ, তখন আমাকে হ্যান্ড ওভার করে দেয় থানা, টঙ্গি থানা। তখন জানতে পারলো সবাই, আমার যে বেসের যারা ছিল সবাই জানতে পারলো কিভাবে কি হলো, যে আমার গার্লফ্রেন্ডের মা সে আয়সা বলল, কি হয়েছে মাইন, কি করছো তুমি এটা? পর ওর গার্লফ্রেন্ডের মা, আমি জানি না বলে লিসনার বিশ্বাস করবে কিনা, আপনি বিশ্বাস করেন কিনা, ওর গার্লফ্রেন্ডের মা বলে যে এরকম একটা মেয়ে আমি জন্ম দিয়েছিলাম, আমার কাছে খুব দুঃখজনক, ও মারা গেছে, আমার কিচ্ছু আর যায় আসে না। আমার ওর মা আমাকে এত ভালোবাসত আমি নিজেও জানতাম না। ওদিন আমাকে জড়া ধরা থানাকে ডেকে দিয়ে বলছিল যে এই মেয়ে চলে গেছে, যাক তোমার জীবনটাকে তুমি স্বপ্ন কিভাবে রঙিল করে তুলবে সেটা ভাবো। আমি উনি নিজে স্বীকার করেছে যে আমার মেয়ের জন্য আজকে তোমার এত দূর হচ্ছে, তোমার মা বাবার ভালোবাসা পাওনি তাতে কি হয়েছে, তুমি নিজের যে স্বপ্ন দেখছিল সেটাকে পূরণ করতে পারতো আমার মেয়ের সাথে যদি না জড়াই, নিজে নিজে বলছে মুখে। তো সেখান থেকে আমাকে বের করে, আমার বেচের যারা ছিল তারা অনেক টাকা খরচা করে বের হয়, আমি বের হই। বের হওয়ার মধ্যে আমার মন মানসিকতা ভালো নেই, তো আমাকে কলকাতা পাঠানো হয়।
আপনাকে পুলিশে দেওয়া হয় না?
হ্যাঁ, পুলিশে দেওয়া হয়েছে, ওখান থেকে তো বের করা হয় হ্যান্ড ওভার করার পরে। যে আমার যে গার্লফ্রেন্ডের মা ছিল উনি নিজেই আমার পক্ষে কোর্টে স্টেটমেন্ট দিছিল যার জন্য আমি বেরে আসতে পারি। তো স্টেটমেন্ট দেওয়ার পরে বেরে আসি, আমার সিচুয়েশন ভালো।
ওর মেয়ে, ওর মেয়েকে হত্যা করলেন আপনি আর আপনার পক্ষে স্টেটমেন্ট দিল?
হ্যাঁ, কেন দিছে ও জানতো, ওর মেয়েকে আমি খুব ভালোবাসতাম আর ও এই জানতো যে ওর মেয়ে আমাকে ইন্সপায়ার করতো,
এটা সবকিছু জানতো,
জানতো। এই জন্য ও খুব দুঃখজনক ভাবে বলছে যে এই মেয়ের জন্য এরকম মেয়ের মা হয়েছে আমি, আমার নিজের কাছে খারাপ লাগে, এই জন্য আমার পক্ষে নাকি উনি স্টেটমেন্ট দিচ্ছে। তো এইভাবে আমি আর এদিকে আর্ট হয়েছে, আমার বাবা তার যে শোরুম টোরুম ছিল সব বিক্রি টিক্রি করে দিয়ে সে বাইরে চলে যাবে আমার পুরো হোল ফ্যামিলি নিয়ে, আমি জানি না। এদিকে আমি খোঁজ পাই কিভাবে, আমার আব্বুর যে ফ্রেন্ড ছিল ওনার একজন ফ্রেন্ড ম্যানেজার ওনার, ওনার সাথে সব বলতো, উনি আমাকে একবার বলছে যে মাইনি এরকম এরকম যে তোমার বাবা এগুলো করতেছে। আমি আর ওগুলো নিয়ে নিই মাথায় যে আমার নর্মালি আমি ছিলাম যে উনি তো কত কিছু বলে চলে যাক, আমার মা তো থাকবে এখানে, আমি ওটা নিয়ে নি। আমার মা
ওর মতো জনসমক্ষে এরকম একটা খুন করলে ওনার মা চাইলেও এটা আপনাকে পুলিশের হাত থেকে সেভ করতে পারবে না।
হ্যাঁ,
সুতরাং আপনার এই গল্পটা এটা একেবারেই অবিশ্বাস্য একটা গল্প হয়ে দাঁড়াচ্ছে। একের পর এক অবিশ্বাস্যতার ব্যাপারগুলো এত বেশি জমা হচ্ছে, জমা হতে হতে সেটা এখন বিরাট একটা কোয়েশ্চেন মার্কে দাঁড়িয়ে গেছে। ওর মা যদি আপনাকে সেভও করতে চায় তাহলেও আপনাকে সেভ করতে পারবে না, কজ আপনি পাবলিকের সামনে এটা করেছেন।
হ্যাঁ,
তো তাহলে আপনাকে সে কিভাবে সেভ করলো? আর আপনি তো হত্যা করেছেন, এটা স্বীকৃত।
হ্যাঁ, এটা আমাকে দূরে ফেলে যখন আমাকে থানায় নিয়ে যে কোর্টে চালান দেয় তখন ওনার ওর মাকে ডাকে। হ্যাঁ, ওর মাকে ডাকার পরে পর ওর মা স্টেটমেন্ট দেয় যে আমার মেয়ে চাই না, আমি আমার ছেলে চাই।
ছেলে চাই না মেয়ে চাই এর তো সিদ্ধান্ত ওর মা নিতে পারবে না, আপনি খুন করছেন এটা আপনি এটা তো সবাই জানে।
হ্যাঁ, সবাই জানে।
তো ওর মা চাইলেও তো এটা হবে না, আপনার শাস্তি হবেই।
হ্যাঁ, শাস্তি তো হবে।
তাহলে
স্টেটমেন্টটা দিছে পরে, দেওয়ার পরে সে যখন স্টেটমেন্ট দিছে তখন আমাকে শাস্তি দেওয়া হলো কোর্ট থেকে।
কি শাস্তি দেওয়া হলো আপনাকে?
যে আমি যে ওকে মারছি এটা টঙ্গি থানা যখন আমাকে হ্যান্ড ওভার করে দেয়, ওর মাকে যখন নিয়ে আসছিল, নিয়ে আসার পরে ওর মা এই স্টেটমেন্ট দিয়ে চলে যায়। তো ওই যেখানে কয়েকজন দেখছিল ভ্যানের ড্রাইভার ছিল, তো এইভাবে তারা সাক্ষী দেয় আসে সাথে সাথে থানাতে। তো তাদেরকে পরবর্তীতে ডাকা হয়, ডাকা হওয়ার পরে আমার বিরুদ্ধে সাক্ষীটা দাঁড়ায়, তখন আমাকে জেল দেওয়া হয় যে এই মার্ডারের জন্য আমাকে জেল দেওয়া হয়। ওকে মারছি ওই স্টেশন রুটে, আমার বাইকটা বেলার ছিল চাকাতে, সব মিলিয়ে আমাকে প্রমাণ হাতে নাতে ধরে পাবলিক। তো
কি হয় আপনার রেজাল্টটা কি দাঁড়ালো?
রেজাল্ট দাঁড়ালো তখন আমাকে জেল দিয়ে দিল।
তারপর
জেল দিয়ে দিল 3 বছরে। আমি জেলে যাওয়ার পরে আমার বাবা এদিকে কি করছে সব জেনে জানতে পারছে আমি জেলে চলে গেছি, সে অলরেডি জেনে গেছে। তখন সে কি করলো, তার যা ছিল সব শোরুম এগুলো বিক্রি করে আমার যে ফুফু ছিল তাদের কাছে তার বাড়িটা বিক্রি করে সে চলে যায় আমার মাকে নিয়ে, ছোট বোনকে নিয়ে, বাইক নিয়ে।
আপনি ব্লাইন্ড হলেন কিভাবে?
ব্ল্যান্ড হয়েছি আমি জেল থেকে আসার পর, যখন তিন বছর, যখন আমাকে আমাকে ওখান থেকে রায় দেয় তিন বছরের জেল।
জি,
রায় দেওয়ার পরে আমি দুই বছর জেলে ছিলাম। তো আমাকে ঢাকা হাইকোর্টে আপিল করে আমার যে বেচের ছিল বড় ভাইরা মিলে, আমি খুব কান্নাকাটি করতাম জেলে পরে, তো অনেকে আমাকে হেল্প টেল করে ওদের থেকে আমাকে আপিল করে বের করে, তখন আমি অ্যাক্সিডেন্ট হই কলকাতাতে, বের হয়েছি। বের হয়ে মানে আমার এক যে বড় ভাই যে আমাকে লিড দিত, ওর নানার বাড়ি ছিল কলকাতাতে শিয়ালদা।
অ্যাক্সিডেন্ট করেছেন কত সালে?
এটা 2011-তে।
2011-তে অ্যাক্সিডেন্ট করেন এবং তারপরে আপনার চক্ষু হারান।
হ্যাঁ।
এখন আপনার দিন কিভাবে চলে?
এখন আমার দিন, আমি একটা বেকারিতে জব করতাম,
সেই জবটা আপনার রিসেন্টলি চলে গেছে।
সেটা চলে গেছে। আর আমার
বেকারিতে আপনি কিভাবে জব করতেন? আপনি তো অন্ধ।
আমি জব করতাম যে যার আন্ডারে ছিলাম আমি চলতাম, ওরই একটা চাচা ছিল ওই বেকারিতে আমাকে নিছে, আমি ওর যে গাড়িতে মাল আসতো সেটা আমি হিসাব করতাম, কত পিস মাল নামছে সেটা আমি নিজে হিসাব করে, কত কার্টুন মাল আসছে এটা আমি হিসাব করে মোবাইলে এটা আমি দেখাতাম, আমি নিজের মাথায় মুখস্থ ভাবে হিসাব করে আমি বলতাম।
হ্যাঁ ভাইয়া, অয়ন বলছি। ভাইয়া, আমরা তিনজনই বলতে চাচ্ছি যে এই স্টোরিটা আসলে বিশ্বাসযোগ্য না, এটা রিজেক্ট করা হোক।
ওকে, যদিও বিষয়টা আগে করলে ভালো হতো, এটা আপনারা চাইলে আগে করতে পারতেন, বাট দ্য কনফিউশন রিভিলস ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, অ্যান্ড লাস্ট পর্যন্ত শুধু কনফিউশন অ্যান্ড কনফিউশন। আপনারা যে ভেরোটা দিলেন তিনজন মিলে, যে আপনারা কি বলছেন যে গল্পটাকে পোস্টপন করা হোক, গল্পটাকে কনফিউশন, গল্পটাকে রিজেক্ট করা হোক। আচ্ছা, আপনারা একটা প্রস্তাব দিয়েছেন কিন্তু গল্পটা রিজেক্ট হবে কি হবে না সেই সিদ্ধান্তটা একান্তই আমার। সেই জায়গাটি থেকে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, যিনি এখানে কনফেস করলেন মাহিন, আপনার গল্পটা এরকম অবিশ্বাস্য লাগছে কেন? যে ঘটনাগুলো আপনি বললেন সবাই এরকম অবিশ্বাস্য অবিশ্বাস করছে কেন? আপনার কি বলার আছে এখানে?
এখানে অবিশ্বাস করছে তারা যে যে মেয়েকে আমি মারছি তার মা আমার পক্ষে স্টেটমেন্ট দিলে, এই জন্য এখানে অবিশ্বাস।
এই যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো তো মানুষের পক্ষে অবিশ্বাস করাটাই সম্ভব।
হ্যাঁ,
কি বলার আছে আপনার এই জায়গাটা?
আমার বলার আছে এটাই সত্যি, যেটা সত্যি এটা আমার, যেটা সত্যিকারের নাম সেই পরিচয় দিয়ে আমি সত্যিগুলো শেয়ার করছি এখানে লক্ষ লক্ষ লিসেনারের মাধ্যমে, তাদের এটাই আমি বলতে চাই, যেটা সত্যি সেটা আমি শেয়ার করছি, দেন এটাই সত্যি যেগুলো আমি করছি।
আপনার গল্পটাকে রিজেক্ট করা হবে নাকি গল্পটাকে গ্রহণ করা হবে বিশ্বাসের জায়গাতে, সেটা একটা বিরাট কোশ্চেন। এবং সেই জায়গাটি থেকে আমার আমার মতামত দেবার জন্যই আমি আপনাকে ফ্লোর দিচ্ছিলাম যে আসলে কি করা উচিত। আমার মনে হয় ডক্টর তাজুল ইসলাম যিনি আছেন তার মূল্যবান মতামত আমরা শুনতে পারি, যে এইরকম ঘটনা আসলে কিছুটা কনফিউশনের জায়গাতে আসে নাকি আসে না। আপনি পুরো বিষয়টি শুনেছেন, আপনার কাছে কি মনে হয়? কারণ আপনি প্রচুর কেস পান এরকম, ও যেগুলো বলেছে সেগুলো আসলে বিশ্বাস করার মতো কিনা, এবং কেউ একজন জেচে এসে এখানে খুনি হবে সেটাও আমার কাছে খুব কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। সবকিছু মিলিয়ে আপনি কি বলবেন, ওর বলার ধরন বা ওর যে ফাম্বলিং, ওর যে স্টাম্বলিং এবং ওর যে এক ধরনের ভয় ভীতু ব্যাপার, সবকিছু মিলিয়ে, এর আগে তো কখনো রেডিওতে সে আসেনি এবং ও চোখেও দেখে না, সবকিছু মিলিয়ে ওর যে পারফরমেন্স সেটাকে আসলে সন্দেহের চোখে দেখা যায় কিনা? অলরেডি আমাদের তিনজন লিসনারের বিষয়টিকে ভেটো দিয়েছেন, তারা মনে করছেন যে আজকের এই গল্পটি সম্পূর্ণই অবিশ্বাস্য, এটা একটা পুরোপুরি ভাওতাবাজি ছিল, এটাকে রিজেক্ট করে দেওয়া উচিত। আমি এখনো মতামত দেইনি, কিন্তু আপনি যেহেতু পুরো বিষয়টি শুনলেন, আপনি যেহেতু গুণী মানুষ, আপনার মতামত আমি চাচ্ছি, আপনি কি মনে করেন?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের আজকের অতিথি আমাদের মাহিন, বর্তমানে বয়স প্রায় 23 বছর। তার কাহিনীটা আমরা যতটুকু পুরোপুরি শুনলাম এতদিন পর্যন্ত, যে বিএসবিতে আমরা যাহা বলি সত্য অনুষ্ঠানে যা করি, অপরাধীটা কিন্তু এরকমই করে, করতে পারে। কয়েকটা জায়গায় শুধু একটু ফটকা আছে আমার, এছাড়া পর্যন্ত যা অপরাধীদের বৈশিষ্ট্য দেখেছি তাতে এইভাবে একের পর এক অপরাধ করে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। এখন একজন আমরা দেখছি এখানে এসে আমাদের অনুষ্ঠানের এই যে কথাগুলি বলতেছে, আমরা একেবারেই তার কথাগুলি সম্পূর্ণ গল্প বলে দিতে পারি না, কারণ এর আগে যতগুলি আমরা পরিচ্ছন্ন লক্ষ্য করেছি, অপরাধ যখন হয়ে যায় বিভিন্ন মানে সার্কামস্ট্যান্স পরিস্থিতিগত কারণে মানুষকে অনেক কিছু করে ফেলতে হয়। মাহিনের সবগুলি কাহিনী থেকে আমরা, আমার মনে হচ্ছে যে পরিস্থিতির একটা মানে শিকার হয়েছিলেন একটা মেয়ের কপরে পরে, আর বাকি কিছু জিনিস হয়তো কিছু খরচা আছে সেটা পরিষ্কার করে নেওয়া যেতে পারে। কিন্তু আমি শেষ করতে চাই, এই কথা বলে যারা শুনছেন তাদের সবাইকে, যে মাহিনের থেকে আমাদের যে শিক্ষণীয় ব্যাপারটা সেটা হচ্ছে এই, কোন ক্ষেত্রে একটা সম্পর্ক হলে, রিলেশনশিপ হলে আমার নিজেকে বাকি দেখাতে হবে, আমাকে ওই মেয়ের কাছে নিজেকে একেবারে বিপুরুষ প্রমাণ করতে হবে, এরকম প্রমাণ করে তারপরে কাউকে মারধর করে এমনকি কাউকে খুন করে তারপর যদি ওই মেয়েকে মেয়ের কাছে বিপুরুষ সাজা হয় তাহলে কিন্তু এটা নাটক সিনেমার থেকে বা অতিরিক্ত হয়ে যাচ্ছে। কখনই এই সিম্পল যাতে মানে কেউ কাউকে ব্লেকমেল না করতে পারে, কোন মেয়ে বা ছেলে কাউকে এই পর্যায়ে নিয়ে যেতে না পারে, এই ব্যাপারে সবার সতর্ক রাখা উচিত। কারণ একটা মানুষ ছেলের সঙ্গে আসা মেয়ের সম্পর্ক হতে পারে, তো এই সম্পর্কের জন্য একেবারে মারামারি খোলাখুলি কিন্তু করে ফেলতে হবে, এমনকি একটা দুটানে অনেকগুলি এরকম অঘটন ঘটিয়ে ফেলতে হবে, একে পরে নিজেকে এইভাবে দিক পুরুষ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। ভালোবাসা করতে হবে মানুষ হিসাবে দিক পুরুষ।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। যেহেতু পুরো বিষয়টি আপনার উপরে নির্ভর করছিল এবং আপনি আপনার গবেষণার জায়গাটি থেকে বলছেন যে আজকের যিনি এখানে নিজেকে এক্সপ্লোর করলেন এবং আপনার নিজের এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে তাকে আসলে গ্র্যান্ট করা যায়, ফেলে দেওয়াটা আমাদের জন্য, মানে ফেলে দেওয়া বলবো না আমি, ক্যান্সেল করে দেওয়াটা আসলে আমাদের জন্য সমীচীন হবে না। সেই অর্থে আপনার কথার উপর বেসিস করে আমাদের আজকে যিনি এখানে কনফেস করলেন তার স্টোরিটা আমরা ক্যান্সেল করছি না। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানটিতে এসে যদি আপনি কনফেস করতে চান, ফোন করবেন আমাদেরকে 09613892892 এই নম্বরে। আজকের মতো এখানেই শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Exclusively on FusionBD.com.